exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় শ্রোতা আরও একবার ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে যে জীবন গল্পটি এখানে প্রচারিত হতে যাচ্ছে সেটার একটা ছোট্ট ভূমিকা প্রয়োজন এবং আজকের এই গল্পটি অনেকটাই ফেসবুক কেন্দ্রিক। ফেসবুক কেন্দ্রিক এ কারণে বলব যে আজকে যে জীবন গল্পটা বলতে এসছেন এখানে তার নামটা আমি এখন পর্যন্ত জানি না, তাকে খুব সাহস করে ইনস্ট্যান্টলি এভাবে সবার সামনে নিয়ে আসা এবং তিনি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, সেটা হল তার জন্মদাত্রী মাকে তিনি খুঁজে বের করতে চান। আমরা জানি এই অনুষ্ঠানের শক্তি অনেক বড় এবং এই অনুষ্ঠান অনেক বড় বড় দুঃসাধ্যকে সাধন করেছে, আপনাদের দোয়াতেই সেটা সম্ভব হয়েছে। এবং আজকের এই গল্পটি প্রচারের পর এই ভদ্রমহিলার মা যদি বেঁচে থাকেন কিংবা পরিবারের কেউ যদি বেঁচে থাকেন, তারা যদি তাকে খুঁজে পান কিংবা সেটা যদি সম্ভব হয়, তাহলে নিঃসন্দেহে আমাদের অনুষ্ঠানের জন্য অনেক বড় পাওয়া হবে। আমি অনুষ্ঠানের শুরুতেই বিশেষভাবে আমন্ত্রণ জানাব, অনুরোধ জানাব এবং পরামর্শ দেব, সেটা হল যারা এই অনুষ্ঠানটি শুনছেন, যারা আমার ফেসবুকে অলরেডি কানেক্টেড আছেন, তারা তো আছেনই, কিন্তু যারা নেই তাদেরকে বলবো আমার ফেসবুকে কানেক্টেড হওয়ার জন্য। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজি কিবরিয়া নামে, প্লিজ লাইক দিয়ে দেবেন পেজটি। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা মেম্বার হয়ে যাবেন। তো এই মুহূর্তে যিনি আমার সঙ্গে রয়েছেন তার সঙ্গে একটু পরিচিত হই। আপনার নামটা একটু বলেন।
মোহনা।
এই মোহনা নামটা কি কেউ দিয়েছে আপনাকে নাকি আপনি ছোটবেলা থেকে এই নামে পরিচিত, আপনার মা দিয়েছে?
আমি আসলে যখন আমি ছোট, আমি যতটুকু ছোট ছিলাম তখন আমি আমার নিজের নাম ঠিক মতো
বলতে পারতেন না। আমার মনে হয় যে গল্পটা আমরা শুনি তাহলে বুঝতে পারবো। পুরো নামটা কি আপনার?
আমার পুরো নামটা হচ্ছে স্বপ্না সুলতানা আক্তার মোহনা।
স্বপ্না সুলতানা আক্তার মোহনা। আপনার বর্তমানে বয়স?
আঠাশ
বছর বয়স। এবং আপনার জন্ম জেলা কোথায় সেটা আপনি জানেন না, জানেন কি?
হ্যাঁ, আমার জন্ম যশোরে।
জন্ম যশোরে, এটা আপনি কনফার্ম?
হ্যাঁ, এটা আমি কনফার্ম।
আচ্ছা, আর বর্তমানে আপনি ঢাকাতেই আছেন?
হ্যাঁ, বর্তমানে আমি।
ঠিক আছে, একেবারে ছোটবেলা থেকে শুনি।
যখন আমার বয়স 3 কি 3.5 বছর বয়স, মানে যখন আমার জ্ঞান হয় তখন থেকে আমি বলতে পারি যে আমার বাবা একজন পুলিশের লোক ছিল, কিন্তু সে কোন পোস্টে কা চাকরি করতো সেটা আমি জানতাম।
এটা আপনি কিভাবে বলতে পারেন?
এটা আমি বলতে পারি আমার বাবার পোশাক, এবং প্রায়ই আমাদের বাসায় আমার মায়ের সাথে আমার বাবার অনেক ঝগড়াঝাটি হতো।
মানে আপনার জীবনের একেবারে প্রথম দিককার যে মেমরি সেটা দিয়ে আপনার মনে হচ্ছে যে আপনার বাবা পুলিশের লোক ছিলেন। আপনি হারিয়ে গেছেন কত বছর বয়সে?
তখনও মানে আমি সঠিক বলতে পারতেছি না যে আসলে আমার
বয়স কত
কত।
আচ্ছা,
কিন্তু কেউ কথা বললে যে তার মুখের উপরে কথা বলবো সেরকম একটা বয়স ছিল না।
আপনি স্কুলে পড়তেন না তখন?
না, আমাকে তখন
স্কুলে দেওয়া হয়। তার মানে বুঝতেই পারছেন কত ছোটবেলার গল্প বলছে। একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন, আমি ফেসবুকে ভদ্রমহিলা, আপনার ছবিতে দিতে হবে ফেসবুকে, আপনার কোন আপত্তি আছে?
না, আমার কোন আপত্তি।
ওকে, ঠিক আছে, বলেন।
তো তখন মানে এটাই আমার প্রথম ঘটনা, এখান থেকেই আমার শুরু, যে আমার বাবা এবং মায়ের খুব দ্বন্দ্ব হতো। আমরা যে কোয়ার্টারে থাকতাম আমার বাবা কোয়ার্টারে ঠিক মতো আসতো না, তো আমার মায়ের চলতে খুব কষ্ট হতো। আমাদের বাজার খরচ যেটা সেটা তো রেশম পেত, আর সবজি টবজি কেনা সেটা তো বাবার পকেট থেকেই আসবে, তো আমার বাবার কাছে চাইলে সেটা পাওয়া যেত না। আবার সংসারের অনেক কিছু আছে যে কেনাকাটা করতে হয়, কারণ কোয়ার্টারের বাইরে রুম ভাড়া নিয়ে থাকতো, আর যেখানে ভাড়া নিয়ে থাকতো ভাড়া কত বলতে পারবো না, সেটা একটা টং ঘর ছিল।
আপনার কি মনে আছে যে আপনারা কয় ভাই বোন ছিলেন?
আমি আমার বাবা মায়ের একটাই মেয়ে।
একটাই মাত্র মেয়ে, মানে তখন আপনি একজনই?
হ্যাঁ, আমি তখন একজনই।
ওকে,
তো আমার মানে ওদের এই গন্ডগোলের মধ্যে বোঝা যায় যে আমার বাবা আর একটা বিয়ে করছে।
কিভাবে বুঝতে পারেন?
মানে আমার মা আর বাবা যখন ঝগড়া করে তখন বলে, আর তখন হচ্ছে যে আমার মা থানার বড় অফিসারের কাছে বিচার দিছে আমার বাবার নামে। আমি জানি যে যারা এই পুলিশে চাকরি করে তারা দুটো বিয়ে করলে তাদের চাকরি থাকে না,
শাস্তি হয়।
হ্যাঁ, শাস্তি হয় কিনা তা আমি তো জানি না,
ওইটা আপনি ওই সময় জানতেন?
ওটাই জানতাম।
ওকে,
তো আমার মা এরকম সহ্য করতে না পারে বাসায় আসে না, আমাদেরকে খরচা দেয় না, বা আমি তার বাচ্চা আমাকেও ঠিক মতো খরচাপাতি দেয় না, আমি যে একটা বাবার আদর পাবো সেই আদরটাও আমি পাচ্ছিলাম না। তো আমার মা তখন অফিসারের কাছে গিয়ে বলেও।
আচ্ছা,
তো তখন সে আমার বাবাকে ডাকায়, আমার বাবার নাম ছিল মোহাম্মদ জমির শেখ।
আচ্ছা,
তো ওনাকে দেখে বলল যে কি ব্যাপার, তুমি কেন এমন করতেছ, ফ্যামিলির দিকে দেখো না, ফুটফুটে একটা বাচ্চা আছে তোমার, তুমি কেন এমন করতেছ। তো আমার বাবা খুব বদমেজাজি ছিলেন, আমার বাবা সেই অফিসারের সামনে আমার মাকে মারে। ঘরে যে কাঠের বন্দুক থাকতো,
এগুলো কি আপনার সামনেই হচ্ছিল নাকি আপনি গল্প শুনেছেন?
না, এগুলো আমার সামনেই হচ্ছিল।
আচ্ছা,
আমার সামনে হচ্ছিল, আর কাঠের বন্দুকের যে পিছনটা সেটা দিয়ে আমার মাকে ইচ্ছা মতো সেখানে মারতেছিল।
এই থানার মধ্যে?
থানায়। তো তখন সে অফিসার বলল যে আসলে এটা তো তোমাদের পারিবারিক ব্যাপার, কিন্তু তুমি যে তোমার বউকে এভাবে মারতেছো সেটা শাস্তি তোমাকে ভোগ করতে হবে। আমার সামনে যে এমন করতে পারে, তাহলে তার আড়ালে সে কি না করতে পারে। আমার বাবা যখনই যেদিনই বাসায় আসতো, মানে রাত্র কয়টা আসতো তা আমি জানি না, আমি তো ঘুমে থাকতাম, কিন্তু যখন আমার মাকে মারতো, অনেক কান্নাকাটি চিল্লাচিল্লি হতো, রাত্র শুরু হতো তো ভোর হয়ে যেত সেই মারামারি।
মানে আপনার বাবা বাসায় ফিরলে সব আপনার ঘুম ভেঙে যেত এবং আপনি এগুলো দেখতেন?
হ্যাঁ, আমি বসে বসে এগুলো দেখতাম, আর ভয়ে খাটের এক কোণায় বসে থাকতাম। তো আমার মা বারবার বলতো যে মেয়েটা ছোট, ও বোঝে না, ও তো ভয়ে অন্যরকম হয়ে যাবে বা একটা আতঙ্ক ভিতরে কাজ করবে, তুমি এমন না করলেই পারো, বরঞ্চ আমরা একটা ডিসিশনে আসি। তো আমার নানা বাড়ি ছিল মাগুরায়। আমার মা তখন বলল যে তুমি যদি আমাকে রাখতে না চাও, এরকম যুদ্ধ করে তো সংসার করা যায় না, আমি আমার বাবার বাড়ি চলে যাব। তো আমার বাবা তখন বলল তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো, এটা আমাকে বলার কি আছে। তো আমার মা ঠিকই সকালে উঠে সে নিজেও তৈরি হয় এবং আমাকেও তৈরি করায়। তো আমাকে কাপড় পরাচ্ছে, আমার বাবা শুয়ে আছে, তো জিজ্ঞেস করতেছে যে মেয়ে কি সাথে করে নিয়ে যাব না রেখে যাব। আমার বাবা উত্তর দিল, আজও আমার কানে স্পষ্ট বাজে, তুমি নিয়ে যেতেও পারো রেখেও যেতে পারো, এটা তোমার ইচ্ছা। হয়তো আমার মা আমাকে খুব বেশি ভালোবাসত, তাই আমার মা আমাকে রাখেনি, সাথে নিয়ে আসছে। আমার নানির বাড়ির অবস্থা খুব খারাপ ছিল, আমার একটা মামা ছিল, সে আমার আপন মামা না সৎ মামা আমি তা জানি না, তার নাম ছিল সত্তার, সেও সম্ভবত একটা হোটেলে চাকরি করত। আর আমার নানির বাড়ির অবস্থা এত খারাপ ছিল, যতটুকু জায়গা ছিল সেই জায়গাটুকুর মধ্যে একটা রুম ছাড়া আর কিছুই ছিল না, রুমটা ছিল একটা বিল্ডিং রুম। আমার মা যখন সে বাসায় গিয়ে ওঠে, তখন আমার নানু বলে তুমি তো চলে আসলা একটা বাচ্চা নিয়ে, তো আমি তোমাকে কিভাবে রাখবো, কিভাবে খাওয়াবো, কি করব। তো আমার মা খুব মিনতি করে নানুকে বলল, মা তুমি টেনশন করো না, আমি একটা কাজ খুঁজে নিব, তুমি শুধু আমার মেয়েটাকে রাখার ব্যবস্থা করো। কিন্তু আমি ছোটবেলায় খুবই জেদি ছিলাম আর মার ভক্ত ছিলাম, আমার মা আমাকে রেখে কোথাও যেতে পারত না, মোটেও পারত না, মানে এক সেকেন্ডের জন্য যে আমাকে রেখে যাবে সেটা আমার মা একেবারেই পারত না। তো আমার মা মাঝের মধ্যে আমাকে রেখে রেখে কোথাও গানে যেত, সম্ভবত কাজ খুঁজত। তো একদিন আমি খুব কান্নাকাটি করি আমার মাকে না পেয়ে, তো মা পাশের বাড়ি থেকে এসে বলতেছে আমি তো কোথাও যাইনি, আমি তো এখানেই আছি, কান্না করার কি আছে। কিন্তু মা খুব রাগ হয়ে আমার গালে দুটো থাপ্পড় মারছে, এরপর আবার জড়ায় ধরে কাঁদতেছে। কান্নার পরে আমার নানুকে বলল তুমি কি ওকে দুটো চকলেট এনে দিতে পারো না, চকলেট এনে দিল তো থামত। আমার মামা আর আমার মা যেহেতু এক রুমে ঘুমায়ত, আমার নানু সবাই একই রুমে ঘুমায়ত, তো আমার মা পাশের রুমের একজন মহিলার সাথে খুব ভালো সম্পর্ক, তার রুমে আমাকে নিয়ে ঘুমায়। তো ঘুমের ঘরে আমি আমার মাকে জড়ায় ধরতে গিয়ে দেখি, মানে জড়ায় ধরতেছি ঠিকই কিন্তু তার মুখে দাড়ি। তো আমি চোখ খুলে দেখি যে ওটা তো আমার মা না, ওটা কোনো পুরুষ মানুষ। তো আমি তখন উঠে বসে থাকি, পাশে আমার মা। তো আমার মা তখন বলতেছে কি হয়েছে তোমার, ঘুম ভাঙলো কেন, ঘুমাও। তো আমি বলি আমার ঘুম হচ্ছে না, কিন্তু বলতেও পারতেছি না যেটা কি, কারণ আমি আমার মাকে খুব ভয় পাই। কিন্তু আমি এখন যতটুকু বড় হয়েছি আমি জানি যে আমার মা সেটা আমার জন্য, হয়তো বা কারো কাছে সেও তার দেহটাকেই দিছে। কিভাবে
এটা আপনি মনে করেন?
এটা আমি মনে করি, আর যেহেতু আমি এখন বুঝি সেগুলো আমার এখনো মনে পড়ে, সেটাতে বোঝার তো আর বাকি নেই। আস্তে আস্তে আমি দেখি আমাকে যেহেতু রেখে বাইরে যেতে পারে না, তো একদিন রাতে সন্ধ্যার দিকে একজন লোক আসে, আমার মায়ের নাম শিরিন সুলতানা, তাকে শিরিন করে ডাকে, বললো যে শিরিন তোমাকে তো আজকে অমুক ভাইয়ের সঙ্গে দেখা করতে হবে, নাম বলে না। তো তখন আমার মা বলে আচ্ছা আমি আসবো। তো উনি বলছে যে তোমার বাচ্চাকে কিন্তু রেখে আসো। তো উনি বলছে না, বাচ্চা রেখে আসা সম্ভব না, আমি ওকে নিয়ে আসবো, নাহলে ও এত বেশি বিরক্ত করবে যে ওর বিরক্তর কারণটাই হয়ে দাঁড়াবে যে মানুষ জানবে আমি কোথায় গেছি। সে রাতটা ছিল জ্যোৎস্না রাত ছিল, মা আমাকে কোলে করে নিয়ে আসতেছে, তিন চারজন লোক ছিল, কিন্তু মা জঙ্গলের দিকে যাচ্ছিল। অবশ্য সেদিক দিয়ে রাস্তাও ছিল, তো আমি বলি মা আমরা কোথায় যাচ্ছি, তো আমার মামু বললো কথা বলে না তুমি ঘুমাও, বলে তার ঘাড়ে আমার মাথাটা রেখে আমার পিঠে আর কি ঘুম পাড়ানোর মতো থাপ্পড় দিচ্ছিল যে ঘুমাও। তো আমার তো ঘুম আসতেছে না যে আমরা অন্ধকার পথে যাচ্ছি, মা কোথায় যাচ্ছে। যাক তবু আমার মনে ভয় নেই কারণ আমি আমার মায়ের কোলে আছি। ওখানে যাওয়ার পর একজন লোক আমাকে কোলে নিয়ে নিল, আমার মা সেখান থেকে একটু ভিতরে গেল। সেখান থেকে সকালে বাসায় আসি, তো আমার নানু কখনো জিজ্ঞেস করছে কিনা আমি জানি না, এমন করতে করতে হঠাৎ একদিন জানতে পারি যে আমার আম্মু একটা প্রাইমারি স্কুলে চাকরি পায়, সেটা যশোরই। কিন্তু সেই স্কুলে তো সকালে যেতে হবে আর অবশ্যই আমাকে বাসা রেখে যেতে হবে। তো তখন থেকে আমার আম্মু শুরু করলো এক গাদি চকলেট আমি ঘুম থেকে ওঠার আগে আমার বালিশের নিচে রেখে সে চলে যেত। আসলে সে স্কুলে যেত না কোথাও যেত সেটা জানতাম না। যাক এভাবে আমাদের দিন কাটতেছিল। তারপর একদিন হঠাৎ শুনি আমার মা আরেকজনের সঙ্গে বিয়ে হয়ে গেছে।
এটা আপনি হঠাৎ করে শুনলেন?
হ্যাঁ, হঠাৎ করেই জানতে পারি। তো মা আমাকে কোলে নিয়েই সেখানে যাচ্ছিল, আর আমার বাবার এই ঘটনাগুলো কিন্তু আমার বাবার যে লাস্ট পোস্টিং ছিল সেটা হচ্ছে নীলফামারি থানায়। তো নীলফামারি থানায় যখন আমরা আসলাম তখনকার ঘটনা এগুলো। আমার মার যার সঙ্গে বিয়ে হয় তার নাম হচ্ছে ফারুক, আর জানতে পারি যে সে আমার বাবারই ডিপার্টমেন্টের একজন। আর বিয়ে করে ওনাকে যখন বাসায় নিয়ে গেল তখন এই ফারুক লোকটা আমার মাকে বলল যে আমি তো বিয়ে করছি তোমাকে, অর্থাৎ আমি তোমাকে নিয়ে সংসার করব কিন্তু তোমার বাচ্চাকে নিয়ে নয়।
এটা কি আপনার সামনে এটা নাকি আপনি পরবর্তীতে জানতে পারেন?
না, আমার সামনেই বলছে। আর তখন আমার মা বলে যে তাহলে আমি এখন কি করতে পারি, আমি ওকে কোথায় রাখবো, আমি তোর মা। তো উনি বলল যে দেখো একজন সন্তানের জন্য তার বাবার পরিচয় সবচেয়ে বড়, ওকে ওর বাবার কাছে দিয়ে দাও। তো আমার মা কি ভাবলো কি মনে করলো জানি না, বলল ঠিক আছে ওকে ওর বাবার কাছে তুমি দিয়ে আসো কারণ আমি ওনার সামনাসামনি শো হতে পারবো না, যেরকম ঘটনা ঘটছে তাতে ওর বাবার সামনে আমি মুখ দেখাতে পারবো না আর আমার ইচ্ছাও নেই, তুমি যদি পারো ওর বাবার কাছে দিয়ে আসো। আর এই ফারুক সাহেব তখন আমাকে নিল সকালবেলা। আমি প্রতিদিন আমাদের মানে ওই বাসাটার পাশেই শিউলি ফুলের গাছ ছিল, তো আমি শিউলি ফুল কুড়ায় নিয়ে আসতাম আর আমার মা ছোট্ট করে একটা মালা গেঁথে দিত আমাকে। সেদিন আমার মনে আছে আমি ফুল কুড়ায় নিয়ে আসছি, আমার মা আমাকে ছোট্ট করে মালা গেঁথে আমার হাতে চুড়ি যেমন দেয় সেভাবে আমার হাতে দিয়ে দিছে, আমাকে তৈরি করে দিয়ে বলল তোমার আঙ্কেল যেভাবে নিয়ে যাচ্ছে যা যা বলে সেটা শুনো কিন্তু রাস্তায় বিরক্ত করো না। তা আমি আর প্রশ্ন করিনি যে কোথায় যাব।
আপনি জানতেন না যে আপনাকে রিটার্ন দেওয়া হচ্ছে আপনার বাবার কাছে?
এটা তো আমি শুনলাম কিন্তু আমি তো জানি না যে আসলে কি।
আচ্ছা
ঠিক আছে, আমি তার সাথে গেলাম কিন্তু সেই মুহূর্তে আমার বয়সটা এমন যে খুব একটা আমি হাঁটতে পারি, দীর্ঘ পথ যে আমি হাঁটতে পারবো
তেমন
একটা অবস্থা ছিল না। তো আমি কিছুক্ষণ পরপর ওনাকে বলতেছিলাম আঙ্কেল আমাকে কোলে নাও, দুটো হাত উঁচু করে দিচ্ছি আমাকে কোলে নেওয়ার জন্য। উনি আমার হাতের মধ্যে কয়েকবার মারছে, মেরে মেরে বলতেছে যে এত বড় একটা ঢেঙ্গি মেয়ে ওকে আমি কোলে নিব, আমার বুঝি হাত ব্যথা করে না। কিন্তু তারপরও যখন আমার খুব পা ব্যথা করে আমি আবার বলছি আঙ্কেল আমাকে কোলে নাও, উনি নেয়নি। শেষ মুহূর্তে আমরা রংপুর বাস টার্মিনাল, সেখানে গিয়ে উনি এক জায়গায় দাঁড়ায়, অনেকক্ষণ দাঁড়ায় থাকে। তো আমি বলতেছি আমি পানি খাবো, আমি চকলেট খাবো, আমার চকলেটের নেশা ছিল খুব, আমাকে কোনো কিছু কিনে দেয় না এবং পানিও দেয় না, বলে যে আমার কাছে টাকা নেই আমি দিতে পারবো না। ঘন্টাখানিক দাঁড়ায় থাকার পর অনেকেই তো খেয়াল করছে, তো অনেকেই জিজ্ঞেস করতেছে কি ভাই আপনি বাচ্চাটা নিয়ে অনেকক্ষণ থেকে দাঁড়ায় আছেন, আপনার সমস্যা কি? তো উনি ফট করে বলে ফেললো ভাই সমস্যা বাচ্চাটাকে তো আমি কুড়ায় পাইছি, ও নাম ঠিকানা বলতে পারতেছে না, আমি বাচ্চাটা নিয়ে কোথায় যাব।
এটা আপনার স্পষ্ট করে মনে আছে?
হ্যাঁ আমার স্পষ্ট মনে আছে, একজন দুজন করে জানাজানি হয়ে গেল। তো যেহেতু ওটা বাস টার্মিনাল ওখানে খুব ভিড় হয়ে যায় এক পর্যায়ে, ওখানে এক একজন এক এক প্রশ্ন, কেউ বলে বাচ্চাটাকে এতিমখানায় দিয়ে দাও, কেউ বলে খোঁজ নাও, অনেকেই বলতেছে যে আমার নিয়ে আমার নিজের বাচ্চার মতো আমি মানুষ করব, এক একজনের মুখে এক এক রকম কথা। তো সেই টার্মিনালে একজন লোক তার নাম হচ্ছে লাবু, সে লাবু গিয়ে বলতেছে আচ্ছা আমি দেখি লোকটাকে মানে ফারুক লোকটাকে এবং আমাকে,
ফারুক মানে আপনার আঙ্কেল?
হ্যাঁ, ওই সে আঙ্কেলকে নিয়ে আসলো একটা হোটেলে বসে।
আসলে তো আঙ্কেল না, আপনার মার হাজবেন্ড ছিলেন তখন তিনি?
আমার সৎবাবা।
সৎবাবা, রাইট।
তো হোটেলে বসার পরে তাকে জিজ্ঞেস করলো, সে বানোয়াট কিছু গল্প বলল, আমি তার মুখের দিকে তাকায় থাকি কিন্তু বলার সাহস নাই যে এগুলো সব মিথ্যা কথা।
রাইট, তার মানে ওর বয়সটা কতটা ছিল, কত ছোট ছিল সেটা একটু আপনার অনুমান করে নেবেন আর কি। ওকে বলেন তারপর।
তো তখনই কিন্তু লাবু বিয়ে করেনি, আর তখন মনে হয় আমার প্রতি তার খুব মায়া আসে এবং সেটাও বলে, আমি তো বিয়ে করিনি, তবুও আমি বাচ্চাটাকে চাই, আপনি কি আমাকে দেবেন? বলল, ভাই বাচ্চাটা যার হাতেই আমি দিতে পারি, আমি দিতে পারলেই বাঁচি, আর আমি আমার তো বাচ্চা কাচ্চা আছে তাই আমি ওকে নিতে পারতেছি না। তো লাবু বলল যে আমি তো বিয়ে করিনি, ঠিক আছে তবুও আমি এখানে সবার সামনে কথা দিচ্ছি এবং আমি থানা পুলিশ করব, সবাইকে আমি মানে উনি একটা সিগনেচার দিবে, আমি আমার সন্তান হিসেবেই তাকে বড় করব।
এই লাবুটা কি ছিল আসলে? স্টেশনের একটা আগন্তুক, অপরিচিত একজন?
আমার তো অপরিচিত একজন, ওই মুহূর্তেই আর কি নতুন পরিচয় হচ্ছে তার সাথে। সে হচ্ছে মানে সম্ভবত ওখানে চাকরি টাকরি করে এরকম কিছু।
কোন জেলার ঘটনা এটা?
এটা রংপুরে।
রংপুরে, আচ্ছা।
আর ওনার সাথে ওনার একজন ফ্রেন্ড ছিল, তার নাম হচ্ছে শাহ মোহাম্মদ ইকবাল প্রধান। উনি এসে আবার লাবুকে বলল যে লাবু, বাচ্চাটা যখন তুই নিবি, তুই তো বিয়ে করিসনি, তবে ওনারা খুব ভালো ফ্রেন্ড, আমি তো বিয়ে করছি, বাচ্চাটাকে আমাকে দিয়ে দে, বাচ্চাটা আমার খুব ভালো লাগছে, আমার মনে হয় আমার সাথে বাচ্চাটাকে মানাবে, আর ছোটবেলা থেকে একটা মানুষকে বড় করতে পারলে হয়তো আমার সাথে একেবারেই অ্যাডজাস্ট হয়ে যাবে। তো লাবু দিতে চায় না, তারপরেও যেহেতু ফ্রেন্ড তো বলছে ঠিক আছে, কিন্তু দেখো ওর যেন কোনো সমস্যা না হয়। সেখান থেকে সেই ইকবালের কাছে আমাকে দিয়ে দেয় এবং ইকবাল আমাকে কোলে করে নেয়, খুব আদর করে, আমাকে নাম জিজ্ঞাসা করে, আমার বাবার নাম, আমার মায়ের নাম জিজ্ঞাসা করে। আমি তো আসলে সেখানে গ্রাম বা শহর কিছুই বলতে পারতেছিলাম না, একটাই কথা ছিল আমাদের বাসা নীলফামারী থানার পেছনে, তোমার বাবা কি করে? পুলিশ। তো তখন সেই নীলফামারী থানায় সে যায়, বলে যে তোমার বাবার কি কেউ আছে নাকি? তো তখন আমি বললাম হ্যাঁ, আমার বাবার আসলে একটা বন্ধু ছিল যার নাম হচ্ছে লাল মিয়া, এর বেশি আমার কিছুই জানা নাই, আমাদের বাসায় সে প্রায়ই আসতো এবং আমার আম্মুর সাথে গল্প টল্প করত। থানায় আমি যখন যাই তখন সেই লাল মিয়ার কথা বলি, তো তখন তারা যখন জিজ্ঞেস করে যে মেয়েটা হারায় গেছে, ওর বাবার নাম এটা, এখানেই উনি চাকরি করত। অফিসারের সাথে কথা হয়েছে কিনা আমি জানি না, কিন্তু ওখানকার যে লোকজন আছে তারা বলল যে হ্যাঁ হ্যাঁ, এ নামে একজন লোক এখানে চাকরি করত, কিন্তু সে তো দেশের বাড়িতে চলে গেছে। তো তারা জিজ্ঞেস করলো যে দেশের বাড়িটা কোথায়? বলল যে যশোর, কিন্তু মেইন আসলে কোন জায়গায় সেটা তো আমরা বলতে পারতেছি না, হয়তো খাতা দেখতে হবে, কিন্তু এতদিন আগের ঘটনা তো, খাতা অনেক পেছনে পড়ে গেছে, এগুলো আবার কে ঘাটতে যাবে? তবে ওনার যদি নেম প্লেট নাম্বার থাকত তাহলে হয়তো খুব সহজেই বলা যেত। তো আমি তো তার নেম প্লেট নাম্বারটা জানতাম না। তারপর থেকে সেই ইকবাল সাহেবের বাসায় আমার জীবন চলতেছে। যাক, সেখানে আমাকে যখন নেয় বাড়িতে, নেওয়ার পর ওনার মা এবং ওনার ওয়াইফ আমাকে খুব পছন্দ করে, কিন্তু ওনার ওয়াইফ একটু একঘেয়ামো টাইপের, উনি লোকজন পছন্দ করে না, বাচ্চা অবশ্যই পছন্দ করে না, কিন্তু ওনার মা মানে আমার আমার জীবন এখানেই শুরু, যে এটা আমার দাদি, দাদা এবং দাদি আছে, তারা আমাকে খুব পছন্দ করে, বা খুব সুন্দর বাচ্চা। কোথা থেকে
ইকবাল সাহেব কি করতেন, পেশায় কি ছিলেন?
উনিও ওই বাস টার্মিনালে চাকরি করতেন।
মানে উনি তো আপনাকে নিলেন, তাহলে খোঁজ খবর করে পেলেন না যেহেতু, তখন উনি আপনাকে রাখা শুরু করলেন। ওয়াইফ ছিল, ওখানে কোনো বাচ্চা কাচ্চা ছিল?
না, তখনও হয়নি।
তখনও হয়নি
না।
ওকে।
তো দাদা দাদি দেখে খুব পছন্দ করলো এবং তারা মানে যেহেতু ওখানে কোনো বাচ্চা কাচ্চা নাই, ওনার একটা মেয়ে আছে মানে আমার দাদির মেয়ে মানে আমার ফুপু, ওই মেয়েটা আবার ও বাড়িতেই থাকত, মানে ওনার বিয়ে ছিল কুষ্টিয়াতে, যে কোনো কারণবশত ওনারও ওখান থেকে ডিভোর্স হয়ে যায়, চাকরি করে, অন্য জায়গায় বিয়ে হয়েছে, ওইখানেই থাকে, কিন্তু ওনার মেয়ে থাকতো ওনার বাবার বাড়িতে, উনি যাবতীয় খরচা এখানেই দিত একমাত্র সে, আর তার ছেলের ঘরের নাতনি হিসাবে তখন সে বাড়িতে পরিচিত আমি। তো দাদি তো খুব পছন্দ, খুব খুশি, আমি দাদু দাদু বলতেছি। তো সেদিন আমি থাকি, আমাকে নেওয়ার পরেই সাথে সাথে গোসল করায় রাতে, মা নিজে গোসল করে না, ওখানে কাজের মেয়ে ছিল, ফ্রেশ করে আমাকে বাসায় মানে গরুমে নিল, নেওয়ার পর বলতেছে তোমার নাম কি? তো পট পট করে সেখানে আমি আমার সমস্ত কথা বলতেছি। তখন আমার আব্বা বলল যে বাহিরে তো কথাই বলতেছিল না, এখানে তো ভালোই কথা বলতেছে, মনে হয় ওর ভালো লাগতেছে, যাক ভালো লাগলেই ভালো। আমার দাদি বলল যে ইকবাল, বাচ্চাটা আসলে কে? তো উনি তখনও কিন্তু বলেনি যে উনি আমাকে পালক নিয়ে আসছে, বলছে দেখো না ওকে কেমন লাগে, আমার বন্ধুর বাচ্চা, দেখি না আজকে ও থাকতে পারে নাকি, ও নাকি ওকে যে কেউ রাখলে ও নাকি থাকতে পারে, তাই নিয়ে আসছি। তো আমার দাদি খুব খুশি, আমার দাদির আনন্দ দেখে আমার বাবাও খুশি। পরের দিন সকাল, আমার মা ঘুম থেকে খুব সকালে উঠছে, উঠে নাস্তা টাস্তা রেডি করে আমাকে নাস্তা খাইয়ে আমাকে তৈরি করলো, মানে আমাকে ফেরত দেওয়ার জন্য। তো আমার বাবাকে বলতেছে যে এত বেলা হয়ে যাচ্ছে, রাতটা যেহেতু থাকছে, যার বাচ্চা তাকে দিয়ে আসো, মা বাবা ছাড়া একজন বাচ্চা খুব কষ্ট হয়। তো বলতেছে, ওনার নাম ছিল বিউটি, তো বলতেছে বিউটি, ও আজ থেকে আমাদের বাসায় থাকবে, ওর পরিচয় আজ থেকে আমি আর তুমি। তো তখন মা খুব অবাক হয়ে গেল যে এটা কেমন কথা, ওর পরিচয় তোমার আর আমার পরিচয়।
রাইট, এখানে যে ক্লাইম্যাক্সটা শুরু হলো সেটা একটা জীবন, ওনার বয়স 28 বছর, উনি যেটা বলছিলেন সেই 28 বছর যাবত পুরো জীবন গল্পটা এখানে উঠে আসবে, আমরা সেটা যাত্রা শুরু করলাম মাত্র। এই ভদ্রমহিলা এই বয়সে এসে তার মাকে খুঁজছেন, আজকে যেখান থেকে উনি শুরু করেছেন এই জায়গাটা থেকে ওনার মা যদি বেঁচে থাকেন তাহলে খুব সহজেই ওনাকে রিকগনাইজ করতে পারবেন। ওনার একটা ছবি আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওখানে এসে দেখতে পারেন। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj, আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। আরেকটি কথা বলতে চাই, সেটা হলো আপনারা নিশ্চয়ই জানেন আমার স্কুলটির নাম হচ্ছে স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস, যেটাকে আমরা সংক্ষেপে বলি সকা। এখানে ফিফথ ব্যাচের অ্যাডমিশন চলছে, ফিফথ ব্যাচ মানে পঞ্চম ব্যাচের, অন রেডিও প্রেজেন্টেশন আরজে এবং রেডিও নিউজ, টেলিভিশন প্রেজেন্টেশন সেখানে টেলিভিশন নিউজ এবং প্রোগ্রাম প্রেজেন্টেশন, এছাড়া পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এই তিনটা বিষয়কে অ্যাকুমুলেট করে একসাথে আমরা একটি কোর্স করাচ্ছি। আপনি চাইলে ওখানে ট্রেন্ড আপ হতে পারেন, যারা বিশেষ করে মিডিয়াতে ক্যারিয়ার করতে চান। খুব শীঘ্রই ফিফথ ব্যাচের অ্যাডমিশন ক্লোজ করা হবে, যদি আপনি ইন্টারেস্টেড হন সেক্ষেত্রে আপনাকে ফোন দিতে হবে, আমি নাম্বারটি বলছি 01738686179, আমি আরো একবার বলছি 01738686179, এই নম্বরে আপনি ফোন দিতে পারেন। আর আপনি যদি সরাসরি অফিসে যোগাযোগ করতে চান তাহলে বলে দিচ্ছি ফার্মগেটের আনন্দ সিনেমা হলের পাশেই, ম্যাপস বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর, আমি আবারও বলছি ফার্মগেটের আনন্দ সিনেমা হলের পাশে ভাতঘর হোটেল গলির ম্যাপস বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর, এখানে আপনি চাইলে সরাসরি অফিসে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারেন। বেসিক্যালি মিডিয়াতে যে ধরনের প্রফেশনগুলো আছে সেগুলোর উপরে হ্যান্ডস অন ট্রেনিং, আপনি চাইলে এখানে থেকে কোর্সটা করতে পারেন। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন ইজ SSC পাস হতে হবে বা SSC পড়াশোনা করছেন এরকম। আমরা ছোট্ট একটা বিরতি নেব, মাত্র 4 মিনিটের বিরতি, 4 মিনিট পরে আমি আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
4 মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর জেকি ব্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং মোহনা আজকে তার জীবন গল্প বলছে। যারা এখানে এসে নিজের জীবনের গল্প বলতে চান তারা আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892, আমি আবারও বলছি 09613892892। জি মোহনা, আমরা যেখানটায় ছিলাম ওনাদের মধ্যে কথোপকথন হচ্ছিল যে আপনি ওখানেই থাকবেন, তারপর
তাদের মধ্যে একটা মানে দ্বন্দ্ব তৈরি হয়, আমাদের দুজনের পরিচয় কেন পরিচয় হবে। তো তখন আমার বাবা বলল যে আমি তো মেয়েটাকে খুব শখ করে নিয়ে আসছি, ওকে আমার খুব ভালো লাগছে সেজন্য। তো এমন একটা দ্বন্দ্ব হয় যে এক পর্যায়ে তাদের ফ্যামিলি সবাই একখানে হয় যে আসলে আমাকে রাখবে কি রাখবে না তারা। আর আমার বাবা তখন একটা টেনশনে পড়ে গেল যে আমি তোকে নিয়ে আসছি, আমার বন্ধুকেই বা আমি কি করে বলবো যে এটা তোকে ফেরত দিব। তার মধ্যে থানা থেকে খোঁজ টোজ নিয়ে আসছে, সেখানে কিন্তু আমার নামে একটা জিডিও করছিল। সবাই মিলে বলতেছে যে বিউটি তুমি রাগ হচ্ছ কেন, ঠিক আছে মা তো এমনিতেও ডাকতে পারে, এটা তো কোনো বিষয় না, তোমার বাচ্চা কাচ্চা যখন হবে তুমি তোমার মতো করে মানুষ করবা, তোমার যদি ওকে ভালো না লাগে তুমি সেরকম নিও না, তো বাড়িতে একটা মানুষ থাকলে তো আর সমস্যা নেই, বাড়িতে থাক। তখন সে বলল হ্যাঁ বাড়িতে থাক, কিন্তু আমাকে মা বলবে আমি এটা মোটেও পছন্দ করতেছি না আর মানে আমি মানতে পারতেছি না। তো সেই মুহূর্তে ওই যে আমার ফুপুর মেয়ে, সে ফট করে বলতেছে এই তুমি বলো তো এখানে মা হিসেবে তোমার কাকে পছন্দ হয়। তো আমি হাতের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম যে আমার ফুপুকে। তো বলল না আমার মাকে তুমি মা বলতে পারবে না, কারণ আমার মাকে অলরেডি আরেকজন মা বলে, যে আরেকটা যে কাজের মেয়ে ছিল সেও তাকে মা বলতো।
আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি, ইকবালের ওয়াইফ
সাহেবের বোন মানে ওনার ওয়াইফ তো মানতেছে না, ফ্যামিলি সবাই একখানে বসছে, তো
ওনার ওয়াইফ কোনোভাবেই মানবে না যে এটা আমার মেয়ে। আচ্ছা, তো তখন আপনাকে জিজ্ঞেস করলো যে তুমি আসলে কাকে মা ডাকতে চাও, তখন আপনি একজনকে নির্দেশ করলেন, সেই ইকবাল সাহেবের কি হয়,
সে বোন হয়,
আপন বোন।
জি,
ওকে ঠিক আছে। তারপর
তো তখন আমি তাকে আঙ্গুল দিয়ে যখন দেখাই তখন তার মেয়ে বলে বসলো যে না তুমি আমার আম্মুকে আম্মু বলতে পারবে না।
তার মেয়ে বলল এটা,
হ্যাঁ, যে আমার আম্মু কি ভাগ দিচ্ছি নাকি, আমার আম্মুর ভাগ হতেই থাকবে, অলরেডি আমার আম্মুকে আরেকজন আম্মু বলে, মায়ের ভাগ আমি দিতে চাই না। ও স্পষ্ট এইভাবে বলছে। তো আমার মনটা খুব ছোট হয়ে যায় আর আমি সব কথাতেই মাথাটা নিচু করে ফেলতাম। তো তখন আমার ফুপু বলল সমস্যা নেই, তো বাচ্চা মানুষ থাকো, বিউটিকেই মা বলবে, বিউটি মানুক আর না মানুক, ইকবাল ওর বাবা, বিউটি ওর মা, বিউটি তুমি মানো আর না মানো, এই বাচ্চা আমাদের বাসায় থাকবে।
বিউটি মানে হচ্ছে ইকবালের ওয়াইফ।
ওয়াইফ, হ্যাঁ। তো এভাবেই আমার জীবন চলতে থাকে। তখন থেকে দেখা যায় যে আমাকে কাজের হুকুম দিত, চায়ের কাপটা ধুয়ে নে, ঘরটা ঝাড়ু দে। তো আমার থেকে ঝাড়ু অনেক বড়, বলতো যে দাঁড়ায় দাঁড়ায় দিতে না পারলে তুই বসে বসে ঝাড়ু দে। প্রয়োজনে ঝাড়ু কেটে ছোট করে দিত, হাতের মাপে করে দিত। তো আমি তাই করতাম। থালা বাসন কেউ মাজলে বলতো যে এটা তুই ধুয়ে নে। ও বাড়িতে ছাদ ছিল, কিন্তু ছাদ মানে একতলা বাড়ি, ছাদের কোনো সিঁড়ি ছিল না, দেয়াল দিয়ে উঠতে হতো। তো আমি ছাদে উঠে কাপড় চোপড় শুকাইতাম, কিন্তু কখনোই কেউ চিন্তা করতো না যে আসলে আমার একটু পড়াশোনার প্রয়োজন। এভাবে দিন যাচ্ছে যাচ্ছে, তো এক পর্যায়ে যখন আমার বয়স 7 কি 8, আমার মামার মা আমাকে খুব মারধর করতো, সহ্য করতে পারত না, আমি কোনো অন্যায় করলেই সে আমাকে মারধর করত। আর এই 7-8 বছর বয়সে আমি আমার মায়ের সাথে তর্ক করা শিখি। সেটা হচ্ছে আমি যখন মা বলে ডাকি তখন বলতো আমাকে মা বলবি না, স্পষ্ট আমাকে বলতো আমাকে মা বলবি না, আমার সহ্য হয় না তোর মুখে আমার মা ডাক শুনতে।
তখনও কি উনি নিঃসন্তান?
হ্যাঁ, তখন উনি নিঃসন্তান। আর বলতো যে মা কখনোই বলবি না। তা আমি বলতাম তোমাকে আমি কি বলে ডাকবো, তুমি আমাকে সেটা বলো, তুমি আমাকে তুমিও বলবি না, আমাকে আপনি করে বলবি। তো আমি সেখানে তাকে আপনি করেই বলি। যখন উনি বলতো যে আমাকে মা বলবি না, তখন যেন আমার ভিতর থেকে আরো বেশি আসতো ডাকটা মা। কিছুক্ষণ পরে যে কোনো কাজের হুকুম দিলে, কাজ করতেছি এটা আমাকে মা বলছে, আচ্ছা আমি মাকে ডাক দিয়ে নিয়ে আসি, সেই মুহূর্তে গরমে গেলেই তো আমি আমাকে মারত। তো কেন বলছি তুই আমাকে মা ডাকবি না, এই কথাটাও বলতো। আমি নাকি ছাগলের মতো ভ্যা ভ্যা করি, ছাগলের মতো আমাকে ডাকবি না। আমার খুব কষ্ট লাগত, একটা কুয়া ছিল সে ওখানে বসে সে কাঁদতাম, আবার ডাক দিলে পানি দিয়ে মুখ ধুয়ে সামনে আসতাম। তো এইভাবে যখন দিন যাচ্ছে, আস্তে আস্তে উনি প্রেগনেন্ট।
আচ্ছা, উনি কনসিভ করেছেন?
হ্যাঁ, প্রেগনেন্ট। তখন আমি বুঝি না যে আসলে ওটা কি জিনিস। তো উনি বলতো আমি অসুস্থ। তখন উনি আমার সাথে খুব ভালো ব্যবহার করত, আমাকে কোনো কাজের কথা বললে খুব আদর করে বলতো যে এটা করো তো, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তো, দুধটা একটু গরম করো তো, মানে খুব হালকা পাতলা কাজগুলো আমাকে দিয়ে করাইতো। তো যখন ওনার ডেলিভারির সময়, ওনার বাবার বাড়ি ছিল পাবনা, তো ওনার বোনকে নিয়ে আসে, যেটা ওনার ছোট বোন, নাম রুবি, আরেকটা বোন আছে যেটা মেজ, সেটার নাম আছে বেবি। উনি আবার একেবারেই নিঃসন্তান, ওনার বাচ্চা হয়ই না। তো তারা এসে যখন আমাকে দেখে বলে, বিউটি তুই এই বাচ্চাটার সাথে এমন করিস, তাহলে ওকে দিয়ে দে, আমি ওকে নিয়ে যাব। তো তখন আমার মা বলে যে না, যেটা আমি মানতে পারি না সেটা তোদের ঘরেও আমি মানতে পারবো না, ওর পরিচয় কি, ওর বাবা কে, ওর জন্ম কি, আমরা কিছুই জানি না। তো বাড়িতে দীর্ঘদিন ওই খালামণিরা থাকার পর ওই ছোট্টবেলার ব্যবহার চালচলন দেখে বলতেছে, বিউটি আমার মনে হয় ও খুব ভালো ঘরের সন্তান, কারণ ওর কোনো বিরক্ত বোধ নাই।
মানে কোনো কিছুতে আপনি রিয়্যাক্ট করতেন না?
না, আমার কোনো রিয়্যাক্ট ছিল না, মানে জোর করে যে একটা আরজি করব সেটাও ছিল না,
যেটা বাচ্চাদের মধ্যে থাকে সাধারণত।
হ্যাঁ, আর ছোটবেলা থেকে আমার মনে থাকতো খুব কম, আমাকে হয়তো দেখা যায় বাচ্চাদের সঙ্গে ঝগড়াঝাটি যে কথা বলবো না সেটাও হতো না। যাক, আমার মা প্রায় আমাকে বলতো, ঝগড়াঝাটি হলে রাগারাগি হলে আমাকে মারধর করে বলতো, আজকে তোর ভাত বন্ধ। যেমন আমাকে ঘর ঝাড়ু দিয়ে ঘরগুলো মুছতে বলছে, 6টা রুম, ওই 6টা রুম আমার পক্ষে মানে ঝটপট করে ঝাড়ু দিয়ে মুছে আসা সম্ভব ছিল না। আমি একটু ঝাড় দিতাম, একটু খেলতাম, আমাকে দেখে ফেলবে, সেজন্য খাটের নিচে বসে বসে আমি খেলতাম। ওই আধা ঘন্টা এক ঘন্টা পর খুঁজতেছে, ওকে পাচ্ছি না, ও কোথায়। তো আমার মা বুঝতো যে আমি খাটের নিচে বা সোফার নিচে। আবার অনেক সময় দেখা যায় আমাকে অনেক ভোরবেলায় ডাকতো, যে মেয়ে কাজ করতো তাকেও ডাকতো। অত সকালে ঘুম থেকে ওঠার পর ঘরটা ঝাড়ু দিতে গেলে খাটের নিচে বা সোফার নিচে শুয়ে আমি ঘুমায় যেতাম, তখন বের করে আমাকে মারতো। মারতো আর বলতো যে আজকে তোর ভাত বন্ধ, কাজকর্ম যে শেষ বিকেল 4টার দিকে, সংসারের সমস্ত কাজ শেষ। আমি যেহেতু ছোট, আমার কিন্তু কাজও শেষ হয় দেরিতে, আমাকে কিন্তু দুপুরের খাবারটা আগে কখনো দেয়া হতো না। কাজ শেষ হবে, গোসল হবে, তারপর তোমার খাওয়া হবে, সেটা হোক সন্ধ্যা 6টা। খিদা লাগলেও আমি কখনো বলতাম না, আমি ছোটবেলা থেকে খিদা সহ্য করতে পারি, কারণ ওটা জেদের খাতিরে খাই না। ওই পরিবারের দাদা সেটা খেয়াল করতো যে আমি না খেয়ে এদিকে সেদিকে ঘুরতাম, তো বলতো আয় তুই, আমি তোকে খাওয়াই, তোরা মা দেখবে না, আমি নিজে হাতে তুলে তোরে খাওয়াই দেব। আমি কিন্তু দাদার সাথেই ঘুমাতাম। তো উনি আমাকে খুব আদর করতো, আমি যদি তখন ছোট বাচ্চাদেরকে ফিতা দিয়ে প্যান্ট পরে, তো ফিতা আমি বাঁধতে পারতাম না, তো ওই দাদা আমার প্যান্টের ফিতা পর্যন্ত খুলে দিত, বিকেল হলে আমাকে সুন্দর করে ফিতা দিয়ে চুল বেঁধে দিত। এটা আমার মা সহ্য করতে পারতো না, কেন আব্বা আপনি ওকে এত ই করেন, কারে বৌমা এমন করি, নাতি থাকলে তো এমনই করবো, আর ওরা ছোট মানুষ, ওকেও একটু আদর যত্ন দিতে হবে, না হলে থাকবে কি করে? না হলে দেখবা আশেপাশে কত ছোট ছোট মেয়েরা বাড়ি থেকে পালায় যায়, এক সময় দেখবা ও পালায় যাবে, কারণ তুমি যা করো তোমার যা রাগ। আমার মা বললো, আব্বা আপনি তো ওর সামনে বললেন, তাহলে তো এটা ওর ব্রেনে ঢুকবে। দাদা তখন বলতেছে, তুমি যদি বোঝো যে ওর ব্রেনে ঢুকবে তাহলে তুমি যেগুলো করতেছো সেগুলোও কিন্তু ওর ব্রেনে ঢোকে। আমি সারাদিন আর খাওয়া দাওয়া করি না, কারণ আমার জেদ যে আমাকে খাবার বন্ধ বলছে, আমাকে খাবারের ভয় দেখাইছে, আমি খাবো না। যাক, শেষে রাত্র 9টা বাজে খাওয়া দাওয়া, তখন সবাই খাচ্ছে, তো বাবা বাসায় আসছে, উনি কখনো 8টায় কখনো 9টায় বাসায় আসত। তো বাসায় এসে বলতেছে, কি ওর মুখটা তো শুকনা কেন? তো বলছে, জানি না। তো আমার এই মোহনা নামটা সে ফ্যামিলি থেকেই দেওয়া। তো আমাকে ডাকতেছে, মোহনা এদিকে আসো, কি হয়েছে তোমার? আমি বাবাকে বললাম, কিছু হয়নি, কি খাইছো? আমি তো কিছু খাইনি, আমি কি করে বলবো যে আমি খাইছি? তো আমি বললাম, খাইছি, কি খাইছি জানি না, এটা তো কেমন কথা, তুমি তো তাহলে খাওনি। তো আমার বাবা আর বাড়তি কোনো প্রশ্ন না করে বলল, আমাকে খাবার দাও। খাবার দিল, তো উনি ভাত মা খায়, বলতেছে তুমিও খাও আমিও খাই।
বাবা বলছে, ইকবাল সাহেব।
হ্যাঁ, তো বাবার সাথে আমি খাইলাম। তখন আমার মা ওখানে গিয়ে বলতেছে যে, তুই সারাদিন খাইলি না, এখন তুই খাইলি কেন? তার মানে তুই বুঝাতে চাস যে আমি তোর উপরে অত্যাচার করি? আমি তো মানে বোকা হয়ে গেছি সেখানে। আসলে আমি আমার বাবার আদরটাই নিচ্ছিলাম, বাবা যেহেতু আমাকে আদর করে বলছে আমি সেটা খাবো, মা তো আদর করে বলেনি, মা তো রাগ করে বলছে। আর মা আমাকে একবারও বলেনি যে তুই খা। যাক, ওনার ডেলিভারির সময় ওনার বোন দুজন যে আমাকে নিতে চায়, তারা বাসায় আছে এই জন্য যে বাসা দেখাশোনা, তার রুম, তার সংসারটা গোছানোর জন্য। কাজের লোকের হাতে রান্নাটা খাইতো না, বাড়তি কাজগুলো তারা করতো, রান্নাটা তারা নিজের হাতেই করতো। আর মাঝে মধ্যে ভর্তা টাত্তা যদি বানাতে হতো সেটা আমি বানাতাম, আমাকে দিয়ে এগুলো ট্রাই করাতো, মানে আমাকে রান্না শেখানোর পয়েন্ট এগুলো। তো আমার মা তো খুব মানে ডেলিভারির ব্যথা হচ্ছে, আমি ভাবতেছি আমার মার জন্য কি হচ্ছে, আমি তো খুব কান্নাকাটি করতেছি। তো এর মধ্যে আমার বাবার কাছে ফোন যায় যে মোহনা খুব কাঁদতেছে। তো বলতেছে, ও তো বোঝে না, রবি তুমি ওকে সামলাও, আর বেবি তুমি তোমার বোনকে নিয়ে হাসপাতালে যাও।
রবিটাকে?
ওনার ছোট শালিক, ইকবাল সাহেবের ছোট শালিক।
আচ্ছা।
আর বেবি হচ্ছে মেজ।
তখন মানে হচ্ছে সম্পর্কে যিনি মা হন, তার ডেলিভারি সময় হয়েছে।
জি জি।
ওকে।
তো তাকে হাসপাতালে নেওয়া হয়, যখন ডেলিভারি হয়ে যায় 2 দিন পর, আমি কাঁদতেছি আমার মাকে দেখবো, আমার মাকে দেখবো। ওই মায়েরই ছোট বোন, অথচ সে বলতেছে ও এভাবে কাঁদতেছে আমার তো খুব খারাপ লাগে, দুলা ভাই আপনি ওকে হাসপাতালে নিয়ে যান, ওর মাকে দেখলে হয়তো ঠান্ডা হবে। কিন্তু ফুপাতো বোন, আমাদের ডাইনিং টেবিলটা ছিল অনেক বড়, আমাকে ডাইনিং টেবিলের মাঝখানে তুলে বসায় রাখছে, কারণ সেখান থেকে আমি নামতেও পারবো না, চেয়ার গুলো সরায় রাখছে যে চেয়ারের সাহায্যে আমি যেন নামতে না পারি।
এটা কেন করেছে?
আমি খুব বিরক্ত করতেছি, কাঁদতেছি, এই ঘর থেকে ও ঘরে যাচ্ছি।
আচ্ছা আচ্ছা।
সেদিনই আমি খুব বেশি বিরক্ত করছি, আমাকে সামলাইতে পারতেছিল না। পরে ওই বাবাকে ফোন দেয়, বাবা বাসায় আসে, তো বলে রবি ওকে রেডি করে দাও, আমি ওর মার কাছে ওকে নিয়ে যাবো। সেদিনই প্রথম ওই বাবার হাত ধরে বাইরে বের হই। তো আমি গিয়েই মা শুয়ে আছে, তো মার গলায় ধরে বলতেছিলাম, মা কেমন আছো? তো মুনি গলা থেকে হাতটা সরায় দেয় এবং বলে যে, আমাকে স্পর্শ করার সাহস তোমাকে কে দিছে? তো মেডিকেলের সমস্ত লোক তখন তাকায় আছে যে প্রশ্নও করে ফেলছে এক পর্যায়ে যে এটা কি ওনার বাচ্চা। তো কেউই কোনো উত্তর দেয়নি। আমি মাকে বলি, মা বাবু কেমন আছে? বাবু ভালো আছে, তোমার হাত দিয়ে বাবুকে ধরবো না, তোমার হাতে ময়লা। আমি বললাম, ঠিক আছে, বাসায় গেলে সাবান দিয়ে হাত দিয়ে বাবুকে আমি ধরব। বলছে, হ্যাঁ হ্যাঁ, তখনই নিও। তো আমার আব্বু আস্তে করে ওনার পাশে গিয়ে বলল, আমি এটা শুনতে পাই যে এখানে এই ব্যবহারটা ওর সাথে না করলেও পারতা, যেহেতু ওনার ডেলিভারিটা নর্মাল ছিল, ওনাকে সেখান থেকে রিলিজ দেয়, উনি বাসা চলে আসে।
কি হলো আপনার ভাই না বোন?
বোন।
বোন, ওকে।
ওকে তো বিছানায় শুয়ে শোয়ায় রেখে রেখে মা কাজ করতেছে, 41 দিন না যাওয়া পর্যন্ত উনি রান্নাঘরে যাচ্ছে না, রুম থেকেও বের হয় না, গরম পানি টানি বা মায়ের যে টুকটাক জিনিসগুলো, বাবুর কাথাগুলো শুকাইছে ওগুলো নিয়ে আসো, ওগুলো বসে বসে গুছাও, এগুলো আমি করতাম। 7-8 বছর বয়স তো আমার তখন। সেই ফ্যামিলির মানে আমার বাবারা ইকবালরা, তারা 3 ভাই, মেজ ভাইয়ের নাম হচ্ছে গালিব, ইনি প্রায় আমাকে রুমের ভেতরে ডাকে ডেকে নিয়ে যেত, আমার মাথা ব্যথা চুলটানো, শরীরে ব্যথা, শরীর টেপো, চুল টানতাম, টানতে টানতে ওনার এক ঘুম হয়ে যেত, আর চুল টানতে টানতে আমার হাত আঙ্গুল সব ব্যথা হয়ে যেত, কিন্তু আমি বলতে পারতেছি না যে আমি আর পারবো না, কথাটা বলতেই পারি না, সাহসে আসে না। তো বাসার সবাই বলতো যে গালিব ভাইয়া যে মেয়েটাকে নেয় এতক্ষণ পর্যন্ত ওকে দিয়ে কি করায়, আর যখন আমাকে রুমে নিত দরজা জানালা সবকিছু আটকায় দিত, পর্দা টর্দা সবকিছু ভালো করে দিয়ে দিত যেন কোনো কিছু দেখা না যায়। এদিকে উনি ঘুমাইতো, মানে এইরকম করতে করতে হঠাৎ এক পর্যায়ে দেখা যায় উনি আমাকে রুমে নিয়ে আমার শরীরে বিভিন্ন জায়গায় উনি হাত দিত, অথচ ওনাকেও আমি মেজ বাবা বলে ডাকতাম।
আপনি যখন এই বয়সে ছিলেন তখন কি আপনি এটা বুঝতে পারতেন যে এই জিনিসগুলো এক ধরনের ভায়োলেন্স, শিশুদের যেই সেক্সুয়াল ভায়োলেন্সের শিকার হতে হয় সেটার রেশিও বাংলাদেশে, শুধু বাংলাদেশে না সারা বিশ্বেই, বিশেষ করে সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে অনেক অনেক বেশি। এগুলো নিয়ে এখন বিভিন্ন বড় বড় মাপের এনজিও যারা, তারা অনেক বেশি গবেষণা করছেন। আমরা বিভিন্ন রকমের সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা দেখতে পাই সোশ্যাল সাইটগুলো থেকে। এছাড়াও এখন কিন্তু মানুষ সচেতন করার জন্য বাচ্চাদেরকে একটা শিক্ষা দেবার চেষ্টা করছেন। কিছুদিন আগে, আমি নাম মেনশন করব না, বাংলাদেশের খুব প্রমিনেন্ট একটা এনজিও, তাদের একটা স্লোগান ছিল যে শিশুকে শরীরের সীমানা বোঝান, এবং এত সুন্দর একটা স্লোগান, আমি আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট পার্সোনালি, কজ একটা শিশু যদি বোঝে যে তার যারা নিকটাত্মীয় তাদের আসলে আদরের জায়গাটা আসলে কি, এবং তার বেশি এক্সেস করলেই তাকে গিয়ে বাবা মার কাছে জানাতে হবে বিষয়টা, তাহলে এই বিষয়টা মিটিগেট করা সম্ভব। কিছুদিন আগে যাত্রাবাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে, এবং যে পুলিশ অফিসার এই দায়িত্বরত ছিলেন তিনি সামহাও, আমি তাকে আমার ফেসবুকের মাধ্যমে চিনি, তো তার কাছ থেকে জানা, পরবর্তীতে আমি সোশ্যাল সাইটগুলোতে দেখলাম যে এক প্রাপ্ত বয়স্ক 7 বছরের একটা বাচ্চাকে, এবং সে রেপ করেছে, শুধু রেপ করেনি, রেপ করে তাকে মেরে ফেলেছে। তাকে লাশ অবস্থায় যখন পাওয়া গেল তখন আমরা দেখলাম ফেসবুকে ছবিগুলো, সেই লাশটা বরফ দেয়া। আমরা আমাদের এই যে সমস্যাগুলো, এগুলো বছরের পর বছর, যুগের পর যুগ সোশ্যাল ট্যাবু মনে করে এগুলো বাইরে বললে, বাবা মায়ের কাছে বললে বা পরিবারের বাইরে গেলে এতে করে মানসম্মান হানি হয়, ওই লোকটার মানসম্মান হানি হয়, বাচ্চাদের মানসিকভাবে বিরূপ প্রভাব পড়তে পারে, এইভাবে জিনিসগুলোকে চাপা রেখেছে। এবং নীরবে নিভৃতে যে কত বড় ধরনের ভায়োলেন্স হতে পারে সেটা নিয়ে আমি হ্যালো ইট 920 তে বহুবার বলেছি, বারবার বলেছি, এবং আবারও আপনাদেরকে বলছি, বিশেষ করে শিশুদেরকে, শিশুদের আচরণ, শিশুদের সিকিউরিটিকে কোনোভাবেই অবহেলা করবেন না। আমি যে প্রশ্নটা আপনাকে করেছিলাম যে আপনি কি বুঝতেন যে আচরণটা অন্যায় হচ্ছে আপনার প্রতি, এটা কি বুঝতে পারতেন নাকি পরবর্তীতে গিয়ে বুঝছেন?
না, তখনও আমি এটা বুঝতাম না, তবে প্রথমত আমি আমার বাবাকে কখনো প্রশ্নও করিনি যে বাবা কেন তুমি এমন করো।
আচ্ছা।
আর নিজে নিজের কাছে প্রশ্ন হতো যে বাবা তো নিয়ে আসছে, বাবার শরীরে ব্যথা, মাথা ব্যথা, চুল টানবো, কিন্তু বাবা আমার শরীরে হাত দেয় কেন? কিন্তু একটা ভয় কাজ করতো যে আসলে আমি কথাটা কাউকে বলবো কি বলবো না, কারণ বাড়ির কারোর সাথেই তো আমি ওরকম ভালো
ফ্রি না,
এবং কেউ আমাকে ওরকম আদরের চোখে দেখি।
মানে আপনি এই ধরনের আচরণ পেতেন কিন্তু আমি কখনো গিয়ে আপনি সেটা আপনার মাকে বা বাবাকে কখনো বলতেন না, বলতেন কি?
আমার বাবার সাথে কখনো ওভাবে কথা বলার কোনো সুযোগই ছিল না।
মাকে বলতেন?
মাকে বলছি অনেক পরে।
আচ্ছা, অনেক পরে।
তো এরকম যখন বারবার হচ্ছে, মানে তখন তো আমি জামা টামা কিছুই পরি না, আমাকে তো তখন টপস পরানো হতো, আর এই ড্রেসগুলো আমাকে পছন্দ করে দিত আমার ছোট কাকা যার নাম ফেরদৌস, সেও আমাকে খুব ভালোবাসত।
উনি ওনার বয়সটা বোঝার চেষ্টা করবেন যে কত ছোট থাকলে একটা শিশু, মেয়ে শিশু কাপড় না পরলেও চলে, ওই সময়কার ঘটনা এগুলো, তার মানে বুঝুন যে মানুষের ভেতরে যে পারভার্টনেস এটা কত মানে ভয়াবহ হতে পারে। জি বলুন, তারপর?
একদিন আমি কি করলাম, আমার মার মনটা খুব ভালো দেখলাম এবং আমার সাথে সেদিন হেসে হেসে কথা বলতেছিল, তো আমি মাকে বললাম মা আমি একটা কথা বলবো, তো ফট করে বলল কি বলবি বল, বললাম বাবা না আমাকে চিমটি দেয়।
মানে মেজো বাবা?
হ্যাঁ। তো সে বলল এই বাচ্চা মানুষ এগুলো মিথ্যা কথা, হয়তো আমি আজকে ভালো করে কথা বলছি, একটা সালিশ দিয়ে দিল আর কি, ওই ওকে নিয়ে ঘন্টার পর ঘন্টা হাত পা টেপায়, তো হয়তো ওর হাত পা ব্যথা করে সেই ভয়েও আমাকে
ছুতা দিচ্ছে।
হ্যাঁ, একটা সুতো দেখাচ্ছে যে ওখানে যেন আর এটা করতে না হয়।
আমরা এমন কেসও পেয়েছি যেটা শুধুমাত্র এরকম একটা দুঃসম্পর্কের জায়গা থেকে বিষয়টা এরকম তা না, নিজ মায়ের কাছে গিয়ে বললেও অনেক সময় যে বাবা মা সেটাকে আমলে নেন না। আপনারা জানেন যে হ্যালো ইট 920 তে বর্ষা নামের একটা গল্প প্রচার করা হয়েছিল, অনেক অনেক আগের ঘটনা, যে স্টোরিটা এখনো মানুষজন স্মরণ করে, এবং হ্যালো ইট 920 ইতিহাসে ওয়ান অব দ্য রিমার্কেবল স্টোরি আমি বলতে পারি, সম্ভবত 22তম এপিসোড আমি যদি ভুল না করে থাকি। তো এটা পুরো দেশে আলোড়ন তৈরি করেছিল এই গল্পটা প্রচার হওয়ার পরে। আমাদের এই যে অনৈতিকভাবে যে একটা শিশুর প্রতি আচরণ, শিশু না কিশোরীর প্রতিও আচরণ, সেটা পারিবারিকভাবে কতটা ভয়াবহ হতে পারে, এবং এটা এসে যখন সবচাইতে কাছের মানুষ, সবচাইতে আশ্রয়স্থল যাদের বাবা মার কাছে যখন এটা বলে, সেটা ট্রিটমেন্ট খুব একটা ভালো হয় না। ভালো না যে হয় না, তার পেছনে কারণটা সামাজিকও, কারণ একটা শিশু যখন বাবা মার কাছে গিয়ে বলছে, বাবা মা চিন্তা করছে যে এটা নিয়ে যদি আমি বেশি উচ্চবাচ্য করি আমার পরিবারের দুর্নাম হবে, আমার মেয়েটার দুর্নাম হবে, এবং এ কারণে অনেক সময় বিষয়টা ধামাচাপা থেকে যায়। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় এটাকে সামহাও বের হয়ে এসে কিভাবে প্রপারলি কিওর করা যায় সেটার বিষয়ে আমাদের সবারই মনোযোগী হতে হবে। আমরা কোন সমস্যাকেই সমস্যা হিসেবে পেলে পুষে বড় করার পক্ষপাতী না। ঠিক আছে, বলুন তারপর।
তো আমি কয়েকবারই বলি মা বিশ্বাস করে না, তো আস্তে আস্তে ওই যে ছোট চাচা যে ফেরদৌস সে বিয়ে করে, সে আবার ভালো শিক্ষিত, সে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করত, সে ওই বাসায় আসে। তার কাছ থেকে আমি যা হেল্প পাই সেটা হচ্ছে এই যে কথাগুলো উনি শোনে, আমি আমার মাকে বলি এটা উনি শোনে। তো শুনে শুনে বলে, ভাবি তোমার কিন্তু উচিত যে মোহনা তোমাকে যে কথাগুলো বলে সেগুলো তোমার কেয়ার করা। তো মানে মা তো কানেই নেয় না। তো যাক, উনি আসার পর তখন আমার একটা লেখা পড়ার সুযোগ আসলো। কাকিমা, ওনাকে কাকিমা বলে ডাকি, তো উনি বলল যে ওকে অন্তত নাম দস্তখত এগুলো করানোর শেখাটা উচিত, কারণ এমন একটা সময় ছিল যে শুধু নাম লিখতে জানলেও একটা সরকারি চাকরি পাওয়া যেত, সেটা হোক পিয়নের চাকরি। আর ওই ফ্যামিলির ফুপু আবার সরকারি চাকরি করত। এভাবে যখন আলোচনা হচ্ছে যে আমাকে লেখাপড়াটা কিভাবে করাবে,
লেখাপড়াটা শেখানো দরকার,
হ্যাঁ, তো তখন আমার মায়ের সাথে বলল যে ভাবি এক কাজ করি, ওর জন্য একটা মাস্টার রাখি, পাশেই কিছু গরিব মেয়ে আছে যারাও খুব কষ্ট করে ও লেখাপড়া করে, শিক্ষিত, তাদের থেকে একজনকে নিয়ে আসলো, বলল যে তুমি আজ থেকে আমাদের বাসার এই দুটো কাজের মেয়েকে পড়াবা। আমি কিন্তু সে বাসায় কাজের মেয়ে হিসেবেই আছি,
মানে আপনাকে বাইরে পরিচয় দিচ্ছিল কাজের
মেয়ে। তো সে আসতো, এসে যখন দেখল যে না আমার স্থানটাই একেবারেই অন্যরকম, আমার ওই ফ্যামিলির যে বাচ্চারা, তারা যে ফুপাতো বোন, সে পড়ত চেয়ার টেবিলে, তার একটা রুম ছিল আলাদা, আর আমার মাস্টার আসলে আমি পড়তাম বারান্দায় একটা পাটি বিছায়।
ওই আপনার পড়াশোনা শুরু হলো?
পুরো পড়াশোনা শুরু হলো, তখন থেকে আমাকে পড়াশোনা শিখেছে। কিন্তু পড়াশোনাটা এমন যে উনি এমন মানে খুব একটা কেয়ারফুল ভাবে পড়াইত না, তোমার মুখস্থ হইলে হয়েছে না হলে নাই, আর এমনিতে ওটা কিন্তু জানতো যে আমি খুব একটা মনে রাখতে পারি না, কিন্তু এটার জন্য আমাকে খুব চাপ দিত, খুব মারত, তোমার মুখস্থ হচ্ছে না কেন, তুমি এখনই মুখস্থ করবা। আর মাস্টার তো সে বলতো যে না আসলে ওকে এভাবে চাপ দেওয়া যাবে না, যতটুকু ওর ব্রেনে আসে ওকে ততটুকুই দিতে হবে, এর বেশি চাপ দেওয়ার প্রয়োজন নাই। এটা আমার কাকিমাও বলতো যে ওর ব্রেনে যতটুকু আসে ও ততটুকুই শিখুক। তো শিখতেছি এইভাবে, বাড়িতেই ক্লাস টু পর্যন্ত আমাকে পড়ানো হলো, বইগুলো বাইরে থেকে নিয়ে আসতো ক্লাস টু পর্যন্ত। তো তখন নয় বছর বয়সে আমি পা দিলাম, তখন আমি বুঝি যে আমার শরীরে যে কোনো জায়গায় হাত দিলে আমি লজ্জাবোধ করি। তো বাবা যখন এমন করে, তখন আমি মাকে আবার বললাম, মা বাবা না এমন এমন করে, তো বলতেছে তোর এই ছোট মিথ্যা কথা কি এখনো যাবে না, তুই এখনো মিথ্যা কথা বলিস। তো কাকিমা শোনার পর বলল, যদি ওটাও কয়েকবারই তোমাকে বলে থাকে তাহলে তোমার আগে জাস্টিফাই করা উচিত ছিল যে এটা কতটা সত্য কতটা মিথ্যা।
আমরা ফিরে আসব প্রিয় শ্রোতা এখান থেকেই ছোট্ট একটা বিরতির পর। আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স 8920 এবিসি রেডিও এফ এম 89.2 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং এখানে মোহনা তার জীবন গল্প বলছে। আজকে সে তার মাকে খুঁজতে এসছে। এতটুকু গল্প শোনার পরে আমার তার প্রতি একটা বিশেষ রকমের প্রশ্ন মাথায় এসছে, আমি একেবারে গল্পের শেষে গিয়ে করব সেটা। আপনারা যদি তাকে দেখতে চান চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে, ফেসবুকে ছবি দেওয়া আছে তার। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kebria.rj। আমি আবারও বলি www.facebook.com/kebria.rj। পেজটি আছে আরজে কেবরিয়া নামে, প্লিজ লাইক দিস পেজ। ফিরে আসছি ঠিক 5 মিনিট পর রাত 12টায়।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
আমন্ত্রণ আরো একবার প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফ এম 89.2 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং জীবনের গল্প নিয়ে আছেন এখানে মোহনা। আমি কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরছি। জি, যেখানটায় আপনি ছিলেন তারপর?
তো তখন মানে ওই কাকিমা যখন এই কথাটা শুনল, উনি আমাকে ঘরে ডাক দিয়ে নিয়ে বলল যে আসলে তুমি আমার কাছে সবকিছু খুলে বলো, তোমার কথা তোমার মা না শুনলে আমি শুনবো, আমিও তো তোমার মা, তুমি আমাকে বলো। তো আমি কাকিমাকে বললাম, কাকিমা এরকম এরকম ঘটনা সবকিছু খুলে বললাম। তখন কাকিমা বলল, ঠিক আছে আজকে থেকে তোমার জন্য যা করার প্রয়োজন আমি করব। তো তখন থেকে মানে বাবা যদি আমাকে কখনো ডাকত, তো কাকিমা বলতো যে গালিব ভাইয়া ও তো যেতে পারবে না, ও এখানে কাজ করতেছে, এই কাজটা আগে করুক, আর আপনার সময় গময় কিছু নাই, আপনি যখন তখন ওকে ডেকে ঘরের মধ্যে নিয়ে 2-3 ঘন্টা আটকে রাখেন কেন? তো বলল, তাতে তোমার সমস্যা কোথায়? তো বলল যে না, বাড়ির কাজের লোক কাজের মতোই কাজ করবে। মানে উনি হিট করতো তাদেরকে, বাড়ির কাজের লোক কাজের লোকের মতোই কাজ করবে, কেন তাকে 2-3 ঘন্টা আটকে রাখবেন? এখন ঘর যা দিতে হবে, কারেন্ট চলে গেলে কাউকে বাতাস করতে হতে পারে, তাহলে কেন আপনি আটকে রাখবেন? শুধু আপনার জন্যই কি সে? তাহলে আরেকটা আরেকজন তো আছে, তাকে নিয়ে যান। তো বাবা আর তখন কোনো কথা বলল না। এক পর্যায়ে ফুপু যখন বাসায় আসে, তখন ফুপুকে বলল যে বুবু আমি আপনার সাথে পার্সোনাল ভাবে কিছু বলতে চাই, কারোর সামনে বলবো না, আমি একেবারেই পার্সোনাল ভাবে আমার বেডরুমে বলবো।
এটা কে কাকে বলছে?
আমার ওই ছোট কাকি, তার ননাসকে বলতেছে,
ছোট কাকি ননাসকে বলছে। আচ্ছা ঠিক আছে, বলুন তারপর
কি বললো, কি বুঝালো বুঝলাম না, কিন্তু ফুপু কারোর কাছে আর ফ্ল্যাশ করিনি
বিষয়টা।
হ্যাঁ, দেখি সপ্তাহখানেক পরে ফুপু বলতেছে যে আমার দাদিকে আমার সামনে, মা আমার মাথায় একটা বুদ্ধি আসছে, ওটা করলে কেমন হয়? তো দাদি বলল কি, বলল ওকে তো বিউটি সবসময় কথায় কথায় মারধর করে, আর আমি ওই মুহূর্তে যেহেতু বড় হচ্ছি, লম্বা হচ্ছি, গ্রোথ আসতেছে শরীরের, তখন আমি শুকায় যাচ্ছিলাম খুব, সেই জিনিসটা সবাই ফলো করে। তখন বলে যে ওকে এক কাজ করি, এতিমখানায় দিয়ে দিই। তো যে বলছে যে ফুপু, উনি কিন্তু সরকারি এতিমখানা সুপারিনটেন্ডেন্ট ছিল। আমার দাদি বলল যে ঠিক আছে, যদি দিতে চাও হিসাবে ভালো হবে, ওখান থেকে বিনা পয়সা লেখাপড়াটা শিখতে পারবে। কিন্তু আসলে আমার জন্য ফ্যামিলি প্রয়োজন ছিল, পরে আমাকে এতিমখানায় দিয়ে দেয়। তখন 9 বছর বয়স।
কোন ক্লাসে পড়ছিলেন ওই সময়টাতে আপনি?
ওখানে গিয়ে আমি ক্লাস 3-তে ভর্তি হই।
এই প্রথম স্কুলে পড়া?
হ্যাঁ, না প্রথমে ক্লাস 2-তে দিছে, 2 থেকে 3-তে উঠি। তো সেখানেই থাকতেছি, মাঝের মধ্যে ফুপুর সাথে দেখা হয়তো, ফুপু তো ওখানে যেত, যেহেতু উনি সুপারিনটেন্ডেন্ট, বলছে যে তোমার যদি কখনো কোনো নালিশ থাকে বা বাচ্চারা তোমাকে কেউ মারে, কেউ যদি আজেবাজে কিছু বলে, তুমি আমাকে বিচার দিবা। আর সেখানে ওই এতিমখানায় সবাই আমাকে একটু ভয় পেত যে সুপারিনটেন্ডেন্টের ভাতিজি, যেহেতু আমি বলতাম যে জানো এটা আমার ফুপুর এতিমখানা। তো তখন ওরা ভাবতো যে আচ্ছা একজন সুপারিনটেন্ডেন্টের ভাতিজি কেন এতিমখানায় থাকবে, যে যদি রক্তের কেউ হতো তাহলে তার এতিমখানা দিত না। তো যারা বয়সে বড় তারা বলতো যে ওকে ওভাবে না বললেও ভালো হয়, মেট্রোনো ডাক দিয়ে নিয়ে বলছে যে ওকে কষ্ট দিও না, তাহলে ও কষ্ট পাবে, ওকে তোমাদের মতো করে, মানে তোমরা যেমন ওকে তেমনটা ভাবো, ওর সাথে ভালো ব্যবহার করো, আর যদি তোমরা বাজে কিছু করো তাহলে কিন্তু সুপারিনটেন্ডেন্টের কাছে যদি বিচার যায় তখন কিন্তু তোমাদের পানিশমেন্ট হবে। তো সেই ভয়ে সবাই আমার সঙ্গে সবসময় খুব ভালো চলতো, কিন্তু লেখাপড়ার ব্রেন আমার খুব ভালো ছিল না। আর যখন চিন্তা করতাম যে আমার সঙ্গে তো ওই যে ওই রকম করা হইতো, সেটার জন্য আমার ভালো লাগতো না, ভাবতাম আমি এখানেই ভালো আছি, টাইম টু খাওয়া দাওয়া, দুবেলা রুটি, একবেলা ভাত, নিয়মিত স্কুলে যাওয়া আসা, নিজের জামা কাপড় নিজে ধোয়া, সবকিছু করা ওখানে, আমি বাসা থেকেই তো এটা জানি, কিন্তু অতটা গুছানো নই, এতিমখানা থেকে যথেষ্ট গুছানো গোছগাছ হয়ে যাই। এতিমখানায় মনে হয় 3 বছর থাকি, 10-11 বছর বয়স যখন আমার, তখন 4-এও ওখানেই থাকি, মানে এতিমখানার ভিতরেই স্কুল, 4 পাস করে যখন 5-এ দিবে তখন বাহিরে দিবে। আমার দাদি অসুস্থ হয়, তখন শুনলাম যে তাদের প্রয়োজন একজন নার্স, মানে পার্সোনালি ঘরোয়া ভাবে একটা নার্স দরকার হয় যে তার সেবা যত্নের জন্য। তখন আমার ফুপু বলে যে এখন মোহনা যতটুকু বড় সড়ো হয়ে গেছে, ও যেমন কথা টথা বলে তোমরা তোকে দেখলে অবাক হয়ে যাবা, ওর দাদির সেবা যত্ন এখন ওই করতে পারবে। তো তখন আমার আব্বু বলে তো নিয়ে আসো ওকে দেখি। আমাকে কিন্তু ওখানে কেউ দেখা করতে যেত না, একমাত্র ফুপুর সাথেই মাঝে মধ্যে দেখা হতো। তো কিভাবে ওই এতিমখানার ভিতরে কেউ ভালো খাবার টাবার দিলে বা কোনো যে এতিমখানাটা আমরা দেখতে আসছি বা কোনো ছদ্মা হিসাবে কিছু দিতে আসলে তখন তো সুপারিনটেন্ডেন্ট উপস্থিত থাকতে হয়, সেই হিসাবে আমার ফুপুর সাথে দেখা হতো। আর মাঝের মধ্যে হয়তো আমার কোনো কমপ্লেন যাইতো তখন হয়তো ডাক দিত যে তুমি নাকি এটা করছো এই জন্য, কিন্তু সেরকম কোনো কমপ্লেন না। তারপর একদিন হঠাৎ করে ফুপু বলল যে তোমাকে ঈদের বাড়িতে নিব, মানে এটা তো দাদি অসুস্থ হওয়ার আগে একবার নিল, আমি 7 দিন থেকে ওখান থেকে চলে আসি, মানে খুব কানাকাটি করতাম মাকে দেখব। তো তারপর ওখানে ঈদ করে আমি আবার এতিমখানায় রিটার্ন আসি, আর পরবর্তীতেই দাদির অসুস্থতার কথা শুনে তারা আমাকে নিয়ে আসে, ডিসিশন নেয় যে আমাকে নিয়ে আসবে। তা সবসময় ফুপুকে আমি দেখতে যেতাম, যখন বলতাম যে ফুপু আমাকে বাড়িতে নিয়ে যাবা, তো বলতো হ্যাঁ হ্যাঁ নিব, তোমাকে একসময় নিব, তুমি থাকো এখানে, কি তোমার কষ্ট হচ্ছে, তুমি থাকতে থাকো, তোমাকে একদিন নিয়ে যাব। তারপরে হঠাৎ একদিন এসে বলে যে তুমি তোমার কাপড় চোপড় গুছাও। তো কাপড় চোপড় আর কি, বছরে 2টা করে জামা দিত, এই তো। তো আমি আমার কাপড় চোপড় যতটুকুই আছে সবকিছু গুছিয়ে নিলাম। নেয়ার পর ফুপু বলতেছে, আমি ফুপুকে বলছি ফুপু আমি কি একবারই বাড়িতে যাব, সত্যিই যাব? বলতেছে হ্যাঁ একেবারেই যাবো, সত্যিই যাবা। তো বাসায় গেলাম, যাওয়ার পর আমাকে দেখে সবাই মানে খুব খুশি, ও তো অনেক বড় হয়ে গেছে, এত বড় হয়ে গেছে, বাহ ও তো কথাবার্তা খুব সুন্দর করে বলতে পারে। তো আসলে আমি যে মানে ওখানে পড়তেছি, পড়তে পারি বা লিখতে পারি সেটা জানার জন্য তখন বাসায় প্রতিদিনের বাজার তো প্রতিদিন হতো, তো আমাকে বলতো যে তুমি যে পড়তে পারো আমরা কিভাবে বুঝবো, টেলিভিশনে কোনো অনুষ্ঠান হলে হতো বলতো যে এটা পড়তো, তো আমি পড়তাম। তো আমার কাকিমা খুব খুশি হইতো, ছোট চাচার বউ যে খুব খুশি হইতো যে বাহ তুমি তো রিডিং পড়তে পারতো। তারপরে কাকিমা বলতো ঠিক আছে এটা চর্চা থাকার জন্য তোমার একটা কাজ করা উচিত, আজকে থেকে প্রতিদিনের বাজারের লিস্টটা তুমি করবা। আচ্ছা ঠিক আছে, বাজারের লিস্ট আমি করবো। এত বড় একটা মেয়ে, বাসায় থাকলে তোমার অন্য কিছু করতে হবে না? বেছানা টেছানা গোছানো, ড্রয়িং রুম গোছানো, বেডরুম মানে বেডরুম গোছানো, বিবাহযোগ্য একটা মেয়ে থাকলে যা হয়, যে সংসার কিভাবে গুছায়, তুমি সেগুলো এখন থেকে করবা। ঠিক আছে, তো এখানেই দাদির যে সেবা যত্ন আমি করতেছি, ডায়াবেটিক্স এর রোগী ছিল, তো রাতে দাদির সাথে আমি ঘুমাতাম। তো দাদিরা খাটে ঘুমাতো, আমি মাটিতে ঘুমাইতাম, ওই বাসার যে কাজের লোক ছিল তার সাথে। রাতে যে ঘুমাইতাম, কে যে আসতো এটা বলতে পারতাম না। এই রকম ডিস্টার্ব শুরু হলো এই বাড়িতেই, আমার দাদির বেডরুমে। দাদি তো বিছানায় খাটে, আমি তো মাটিতে মেঝে। কিন্তু রুমের দরজা ছিল না, ভেতরের দরজা তো অনেক রুমেরই দরজা ছিল না, একমাত্র যারা হাজবেন্ড ওয়াইফ থাকতো তাদেরই দরজা ছিল। তো আমি খুব ভয় পাই, চিৎকার দিয়ে উঠি। দাদি অসুস্থ অবস্থায় উঠে বলতেছে, কি হয়েছে তোমার? বললাম, দাদি এরকম এরকম। তো বলতেছে, অল্প বয়স কম, হয়তো কোনো ভয়ঙ্কর স্বপ্ন টপ্ন দেখছে। দুই তিন দিন এমন হওয়ার পর ছোট কাকিমা আবারও গিয়ে দাদিকে বলতেছে যে ও যখন ভয়ই পায় আপনার সাথে নিয়ে ঘুমান। দাদি বলল, হ্যাঁ তাই করতে হবে, ওকে আমার সাথে নিতে হবে। তো যতদিন দাদির সাথে ঘুমাই ততদিন আমার কোনো ডিস্টার্ব হচ্ছে না, ভালোই আছি। খাটের ওই কিনারে আর এই কিনারে মানে একদম সামনে যে ঘুমায় দাদির সাথে, আমি এরকম চেঞ্জ হয়ে শুই, মানে দাদি ঘুমায় গেছে, দাদির ঘুম আর ডিস্টার্ব না করে আমি ওখানেই শুয়ে পড়ছি, মশারি টশারি টানায় শুইলাম। এইরকম গভীর রাতে আবারও এরকম ডিস্টার্ব সেদিনও এরকম চিৎকার দিয়ে উঠি। তো কাকিমা কথাটা মাথায় রাখে, 11টা থেকে 12টার মধ্যে আমাদের বাসাটা খুব ফাঁকা থাকে, সবাই সবার কাজে চলে যায়, মহিলারা রান্নায় ব্যস্ত থাকে। কাকিমা আমাকে ডাক দিয়ে নিয়ে রুমে নিল, তোমার সমস্যাটা কি তুমি আমাকে বলো।
কি বলছে এটা?
ওই ছোট কাকিমা। তো আমি কাকিমাকে সবকিছু খুলে বললাম, তখন কাকিমা বলল, বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। তার তিন দিন পরেই চাচা আবারও আমাকে এই এত বড় অবস্থায় আমাকে ডাক দিয়ে বলে, মোহনা একটু আমার রুমে আয় তো, আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে। তো আমি তো কাকিমার মুখের দিকে তাকাই, উনি তখন ডাইনিং টেবিলের পাশেই দাঁড়ানো। তো আমি কাকিমার মুখের দিকে তাকাই, কাকিমা আমাকে ইশারা দিয়ে বলে, তুমি রুমে যাও, আমি আছি। তো আমি রুমে গেলাম, তো উনি আমাকে সেই ডিস্টার্ব শুরু করলো। তো কাকিমা আবার আমাকে আগে একটা কথা শিখিয়ে দিছে, যে এখন যদি নতুন করে তোমাকে আবারও এমন করে, তুমি একটা কথাই বলবা, যে আপনার যে ভাগ্নি আছে আমি সেই হতাম, আপনি কি আমার সাথে এমন করতে পারতেন, তুমি এটা বলবা। দ্বিতীয়বার যখন আবার শুরু হলো, আমি এই কথাটা বলি, উনি আমার গালে একটা ফট করে থাপ্পড় মেরে দেয়। তো আমি তো কাঁদতেছিলাম, কাকিমা বোধহয় বুঝতে পারে যে আমার কথায় কোনো কাজ হচ্ছিল না। কাকিমা ফট করে দরজাটা খুলে ঘরের ভেতর ঢুকে গেল, আমার হাত ধরে নিয়ে আসলো, যে ওর কাজ আছে, আপনার যত শরীর ব্যথা আছে, যত মাথা ব্যথা আছে, আপনি অ্যান্টিবায়োটিক খান সেটার জন্য।
ওনার হাজবেন্ড ছিল তো?
না, মানে ওনার হাজবেন্ডটার বড় ছিল, ওই ভাসুরি আর কি। আমার এই বয়সটার ভিতরে আমাদের পাশের বাসায় একটা ছেলে চাকরি করত, সেটা হচ্ছে হার্ডওয়ারের দোকানে, ছেলেটার নাম হচ্ছে মনির। তো আমি তো স্কুলে আর যাই না, যাওয়া আসা করি না, আমার তো স্কুল বন্ধ হয়ে গেল। এই ছেলে যে আমাকে পছন্দ করত, পছন্দ জিনিসটা কিন্তু আমি তখনও বুঝি না। আমি আমার দাদির জন্য ওষুধ আনতে যাই, আমাকে ওষুধ আনতে পাঠানো হয়, এখান থেকে আমাকে ওষুধ কিনে দেয় আমার ছোট চাচা। সেখান থেকে ওষুধ নিয়ে আসার পথে ওই মনির আমাকে বলতেছে যে, তুমি কোথায় যাচ্ছ? বললাম, আমি বাসায় যাচ্ছি। তা প্রায় এরকম কথা হইতো, ওনাকে আমি চিনি তো, বলে চলো তোমাকে বাসায় আগে দিয়ে আসি। তো আমাকে বাসায় আগে দিল, ভালো কথা বললো, উনি আমাকে চকলেটও কিনে দিল, চকলেটের অভ্যাস কিন্তু আমার ছিলই। উনি আমাকে চকলেট কিনে দিল, আমি খুব খুশি যে আমাকে চকলেট কিনে দিছে। তো আমার দাদি প্রায় দেখতো যে আমাকে চকলেট কিনে দিত, তো বলতো যে ছোট মানুষ হত, চকলেট পছন্দ করে সেজন্যই দেয়, একটা বাচ্চাকে আমরা ভালো না বাসি, অন্য কেউ বাসতেই পারে। কিন্তু ছেলেটা যে আসলে ওই মুহূর্তে মানে আমাকে পছন্দ বা বিয়ে শাদি ভালোবাসা এরকম কিছু, এটা আমি বুঝতাম না। কিন্তু এরকম দীর্ঘদিন যেতে যেতে একদিন আমি আবার ওষুধ আনতে যাই, সে আবার আমার বিষয়গুলো জানতো, যে ওই বাড়িতে আমি ততটা মানে আদর কদরে নাই সে জানতো। সে আমাকে বলে, তুমি আমাদের বাড়িতে যাবা? তো আমি বলি, আমি আপনাদের বাসা যাবো কি করে? আর যে কেউ আমাকে কোথাও নিতে চাইলে আমি আগে জিজ্ঞেস করতাম, ওটা কত দূর? আমাদের বাড়ি থেকে গেলে মানে আমার বাবা মা আমাদের ফ্যামিলি জানার আগে আমি সেখান থেকে আসতে পারবো কিনা সেটা আইডিয়া করতাম। তো বলতে, সেটা তো অনেক দূর, তুমি আসতে পারবা না। তো আমি বললাম, না আমি সেখানে যাব না। যাক, এরকম বলতে বলতে একদিন সে আমাকে বলে, মানে কথা বলতে বলতে অনেক দূর নিয়ে যায়, যাওয়ার পর এক পর্যায়ে গাড়িতে উঠায়।
এই মনির?
হ্যাঁ, সেটা ছিল মাইক্রো। তো আমি আমি জানি যে আমাকে বাসার সামনে নামায় দিবে, আর কোথায় কি রাস্তা পথঘাট সেটা সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না। তো আমাকে যখন গাড়িতে নিল তো আমি বলছি আমরা কোথায় যাচ্ছি, আমাদের বাড়ি তো এই রাস্তায় না, কারে আমরা তো পথ ঘুরে যাচ্ছি তাই দেরি হচ্ছে। তা সন্ধ্যাবেলা তো অনেক রাত হয়ে যাচ্ছে, আমার ওরকম একটা আইডিয়াও ছিল না যে আসলে কত বাঁচতেছে বা কি। এক পর্যায়ে দেখি যে আমাকে সে ঢাকায় নিয়ে আসছে। সবসময় ঢাকা ঢাকা শুনতাম কিন্তু ঢাকায় তো কখনো আসা হয়নি।
রংপুর থেকে আপনি ঢাকায় চলে আসলেন?
হ্যাঁ, সে আমাকে নিয়ে আসলো।
ওকে,
তো তার বাড়ি হচ্ছে এই ঢাকা কেরানীগঞ্জ আটিবাজার, সেখানে তার বাসা, সেখানে সে নিয়ে আসলো। আনার পর এদিকে তো বাড়িতে তুলকালাম যে আমি নাই, আমি হারিয়ে গেছি, আবারও থানায় একটা চিঠি হলো। এবং যারা দেখছে যে মনিরের সঙ্গে কথা বলতে বা মনির আমার সাথে কথা বলছে, প্রায় আমাকে চকলেট টকলেট দিচ্ছে, দাদিও এটা সন্দেহ করছে। করার পরে যে মালিকের আন্ডারে সে চাকরি করতো তার বাসায় যায় যে এরকম এরকম তোমার ছেলেটা কোথায়। তো ওরা বললো যে ও তো ছুটিতে বাড়ি গেছে আজকে তিন দিন আগে, মানে ও ছুটি নিছে তিন দিন আগে কিন্তু আমাকে এখান থেকে নিয়ে গেছে। ও জানিয়েছে যে ও আগেই চলে গেছে কিন্তু আসলে যায়নি, ছিল ওখানে। আমাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর বেশ ওর বন্ধুর বাসায় রাখছে, ওই সেই চকলেট টকলেট এটা সেটা মার্কেটিং দিয়ে দিয়ে আমাকে রাখছে। কিন্তু আমি তো ভালোই আছি, আমার সাথে ভালো কথা বলতেছে, ভালো ব্যবহার করতেছে। তো আমাকে বুঝাচ্ছে যে তোমার কিন্তু বিয়ে হবে। তো আমি বলতেছি বিয়ে কিভাবে হবে, আমি কি এখনো বড় হয়েছি যে আমার বিয়ে হবে? আর আমার বিয়ে হলে তো একজন পুলিশ অফিসারের সাথে বিয়ে হবে, কারণ আমার আব্বু প্রায়ই বলতো। তো আমাকে বলতেছে হ্যাঁ হ্যাঁ তোমার বিয়ে পুলিশ অফিসারের সাথেই হবে। তো যখন এভাবে ঢাকায় যার আন্ডারে চাকরি করত তার নাম হচ্ছে ইসলাম, তো ইসলাম এক পর্যায়ে ওনাকে ফোন দেয়, দিয়ে জিজ্ঞাসা করে যে তুমি কি এই ঘটনাটা করছো, ঘটাইছো? বলছে যে হ্যাঁ, কিন্তু ভাইয়া প্লিজ আমার নামটা ওখানে ফ্ল্যাশ করেন না। তো যেহেতু ওনাদেরই আত্মীয়তার ভিতরে উনি আবার ঢাকায় চলে আসছে ইসলাম। আসার পর বলতেছে মনির তুমি এটা কি করছো, এটার পুরো চাপ তো আমার উপরে আসবে, কারণ তুমি কি জানো যে মেয়েটা ওদের রক্তের কেউ না, ওরা পালক নিয়ে আসছে, ওরা পালে। বলছে আমি সবকিছু জানি, নিয়ে আসছি, আপনি বিয়ের ব্যবস্থা করেন, আমি ওকে বিয়ে করব। আর এমন একটা ঘটনা যে একটা মামলাও দেয় তারা তাদের নামে, যখন আমার বিয়ে হয় মানে মুন্সি ডাক দিয়ে যে বিয়ে করে। আমার বিয়ে সম্বন্ধে কিন্তু কোনো অভিজ্ঞতা ছিল না, কাবিন কাকে বলে কি করে কিভাবে অবশ্য কোনো অভিজ্ঞতাই ছিল না, মুন্সি ডাক দিয়ে আমাকে বিয়ে করায়। আমাকে যেভাবে যেভাবে বলছে আমি সেভাবেই বলছি। বিয়ে হলো, তো ওই ইসলাম বলতেছে যে এত কম বয়স একে তো একসাথে রাখা যাবে না। তো আমার উকিল ওই ইসলাম সাহেবই হইছে। তখন উনি বলতেছে যে এটা কখনোই সম্ভব না, বিয়ে করছো ভালো কথা, আমি জানি ওদের রক্তের কেউ না, ওরা আর একে বাসায় নিতেও যাবে না। তো এরা আবার থানায় ওই যে জিটি করছে, জিটি করার পর আমাকে খুঁজতেছে, আমাকে নিতে চাচ্ছে, আমার বাবা নিতে চাচ্ছে। তো এক পর্যায়ে আমি খুব কান্নাকাটি করি বাসায় আসার জন্য, তো আমাকে একটা ফোন নাম্বার দেয় যে কথা বলো। তখন ফোন ছিল না, টিএনটি ছিল, টিএনটিতে কল দিই, কলটা আমার সাথে সাথে আমার বাবা ধরে, সন্ধ্যার দিকে কল দিছি, আমার বাবা ধরে। তো আমার বাবা আমাকে প্রশ্ন করলো তুমি কোথায়। তো বললাম বাবা
তখন কি বিয়ে হয়ে গেছে?
হ্যাঁ বিয়ে হয়ে গেছে।
তো আপনি জেনে শুনে বিয়েটা করলেন?
আসলে আমি তো বুঝি না, আমাকে যা বলছে আমি তাই করে ফেলছি।
না কিন্তু বুঝি না বললে তো এটা হবে না, বিয়ে একটা অনেক বড় সিদ্ধান্ত, আপনার তখন বয়স হয়েছে মোটামুটি বোঝার।
হ্যাঁ বয়স হয়েছে, কিন্তু এতটুকু আমি চিন্তা করছি যে বাসায় থাকলে তো আমাকে এখনো মারধর খেতে হয়।
তো এখান থেকে নতুন একটা জীবনে গিয়ে যদি ভালো থাকতে পারি,
আমি যদি একটু ভালো থাকতে পারি।
ওকে, আপনার তখন বিয়ের বয়স ছিল না?
না তখন আমার।
মনির তখন কি করতো?
তখন সে হার্ডওয়্যার দোকানে চাকরি করত।
আচ্ছা।
তো বাবা ফোন ধরে বলল যে তুমি কোথায়। আমি তখন বললাম বাবা আমি কোথায়, আমি তো ঠিকানা বলতে পারতেছি না, কিন্তু আমাদের পাশের বাসায় যে চাকরি করত মনির, আমি ওদের বাসায়, আমি বিয়ে করছি, আমার বিয়ে হয়েছে। তো বলতেছি তুমি বিয়ে করলা কিভাবে? তো বললাম বাবা এইভাবে, আমি সবকিছু বললাম কিভাবে কিভাবে। তো বাবা বললো ঠিক আছে তুমি আমার সাথে দেখা করো। তো আমি বললাম বাবা দেখা করবো কিভাবে, আমি তো রাস্তা চিনি না। তো বলছে যে ঠিক আছে তুমি বিয়ে করছো, আমি তো মেনে নিছি, যার সাথে বিয়ে হয়েছে তাকে দাও, আমি তার সাথে কথা বলি। তো আমি ফোনটা দিলাম, তার সাথে কথা বললো, বলার পর বললো যে তুমি আমার মেয়েকে নিয়ে আসো। তো আমাকে রংপুর নিয়ে আসে, কিন্তু বাবা বলছিল যে আমাদের বাসায় আমাকে নিতে, ও আমাদের বাসায় আমাকে নেয়নি, ইসলাম সাহেবের বাসায় নিছে, আর বাবাকে সেখানে ডাকছে যে আপনি এখানে আসেন। মানে একটা ভয় ছিল যে বাসায় নিয়ে যদি আটকায় বা কিছু বলে পুলিশে দিয়ে দেয় এমন কিছু। তো তখন বাবা ওখানে যায় এবং কথাও বলে, বলে যে যাই হোক না কেন আমি কোর্টে কথা বলবো, আমাকে বাবা বাসায় নিয়ে যায়। তো তখন আমাকে বলে যে দেখো তুমি যা বলবা সেটার উপরেই ডিপেন্ড করবে তুমি আমার সঙ্গে সংসার করবা কি করবা না। তুমি যদি সংসার না করো তাহলে কিন্তু আমাকে জেলে পচতে হবে, কারণ তোমার বিয়ের বয়স হয়নি এখনো, আর তোমার বাবা আমাকে জেলে পচাবে। তোমাকে সবকিছু বুঝায় বলিনি, না বলিয়ে নিয়ে আসছি, তুমি তুমি যা বলবা তার উপরেই আমার সবকিছু ডিপেন্ড করবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এরই মধ্যে আমার বাসায় কথা চলতেছিল যে আমার ভবিষ্যৎ নিয়ে কি হবে, আমাকে ভবিষ্যতে বিয়ে শাদী দিলে কি হবে, বাবা মানে দাদা দাদি দুজনেই অসুস্থ, আসলে তাদের জমি ভাগ থেকে আমাকে,
মানে ওনারা কি জানতেন তখন যে আপনার বিয়ে হয়ে গেছে, বাবা কি জানতেন?
হ্যাঁ হ্যাঁ বাবা জানতেন।
তাহলে এগুলো কেন বোঝাচ্ছিলেন?
বোঝাচ্ছিল যে মানে আমি তো জানি না, আমাকে বাসায় নিয়ে বলতেছিল, বোঝাচ্ছিল যে তুমি এমন একটা ঘটনা করলা, এদিকে তো আমরা বাড়িতে সবাই আলোচনা করতেছি, তোমার নামে একটু জায়গা দিব, লিখে দিব, আর আমরা ভালো দেখে একটা ছেলে দেখে তোমাকে বিয়ে দিব, তোমার ভবিষ্যৎ ভালো হবে, যদি তার জায়গা জমি নাও থাকে তুমি তোমার নিজের জায়গায় একটা রুম তুলে যেন থাকতে পারো, আমরা তোমার ভবিষ্যৎ চিন্তা করতেছি, তুমি এটা কি করলা? তো আমি তখন ভাবলাম যে আসলে আমার সঙ্গে তো আমি নিজে নিজে ভাবতেছিলাম যে তারা যে আমার জন্য এত কিছু ভালো চিন্তা করতেছিল এটা তো কখনো সম্ভব ছিল না, কারণ আমার সাথে কেউ এমন ভালো ব্যবহার করতোই না, ওরকম যদি কিছু বলতো তাহলে আজকে হয়তো আমার জীবনে এরকম হতো না, আর আমি ওটা ভুল করছি না ঠিক করছি আমি নিজেও জানি না। তো কাকিমার সাথে কথা হলো, তো কাকিমা বলল তোমাকে কিন্তু কালকে কোর্টে নিবে।
আপনাকে কালকে কোর্টে নেবে?
হ্যাঁ।
এবং কোর্টে কেন নিবে সেটা আপনি জানেন না তখন?
না হ্যাঁ সেটা জানি, কোর্টে নিবে এই জন্য যে আমার বিয়ে হয়েছে, সেটা আমি কি স্বইচ্ছায় গেছি না আমাকে জোর করে নিয়ে,
মানে কাকির ইন্টেনশনটা কি ছিল, আপনার ফ্যামিলির ইন্টেনশনটা কি ছিল?
যে ওরা চাচ্ছিল যে আমি ছেলেটার কাছ থেকে চলে আসি।
ওকে আমরা বিরতি নিব প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আরো একবার ছোট্ট একটা বিরতি, মাত্র চার মিনিটের। চার মিনিট পর আমরা আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর এই ফাঁকে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস নামে একটি মিডিয়া ট্রেনিং ইনস্টিটিউট আছে এবং ওখানে রেডিও জকি টেলিভিশন প্রেজেন্টেশনের উপরে কোর্স করানো হয়। যারা শিখতে ইচ্ছুক তারা ওখানে অ্যাডমিট হতে পারেন। ফিফথ ব্যাচে অ্যাডমিশন চলছে এবং সকার ঠিকানাটা হচ্ছে ফার্মগেট আনন্দ সিনেমা হলের অপোজিটে ম্যাপস বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর, এটা ভাতঘর হোটেলগুলির একেবারে মাথার দিকে। আর যারা ফোনে যোগাযোগ করতে চান ফোন করবেন এই নম্বরে, নম্বরটি হচ্ছে 01738686179। আমি আবারও বলছি 01738686179, এই নম্বরে আপনারা ফোন দিতে পারেন বিস্তারিত জানার জন্য। আমরা ফিরে আসছি ঠিক চার মিনিট পর।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
আমন্ত্রণ আরো একবার প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফ এম 89.2 তে। আমি আরজে কিভটিয়া রয়েছে আপনার সঙ্গে এবং মোহনার জীবনের গল্প এখানে প্রচার করা হচ্ছে। আমি কথা না বাড়িয়ে মোহনার কাছে আবারও ফিরছি, কোর্টের কথা হচ্ছিল তারপর।
তো যখন আমরা কোর্টে যাই, যখন আমাকে জজ প্রশ্ন করে যে তুমি কি নিজে ইচ্ছে গেছো নাকি সে তোমাকে জোর করে নিয়ে গেছে, তো আমি সেখানে উত্তর দিই যে আমি নিজেই গেছি। সেখান থেকে আমার এই বাবা মায়ের সাথে পরিবার থেকে আমি আলাদা হয়ে যাই, তাদের সঙ্গে কোনো যোগাযোগ থাকে না, এই সংসারে চলে আসি। কিন্তু মনিরের সংসারে মনিরের ফ্যামিলিরা আমাকে মেনে নিতে পারতেছিল না, বিভিন্নভাবে আমাকে টর্চার করত, বিভিন্ন ধরনের কথা বলতো, যেহেতু আমি তাদেরকে বলছি যে এরকম এই ফ্যামিলির কেউ না আমি, আর যে ছেলেটার সাথে আমার বিয়ে হয়েছে সেও আমার মতো একজন, সেও সেই ফ্যামিলির পালক ছিল। তো যাক, সেই ফ্যামিলিতে মানে এত অন্যায় অত্যাচারের পরেও আমার ওই উকিল বাবা আমাকে দু বছর তার বাসায় রাখে এবং দু বছর পর ওর সঙ্গে আমাকে একসাথে দেয়, কারণ আমার বয়সটা তখন তো কম ছিল। এই দু বছর আমি আমার উকিল বাবার বাসায় থাকি। যখন আমি সংসার জীবনে পা রাখি, তো আমার শাশুড়িরা ওরা হচ্ছে মানে ঢাকাইয়া কুটি, বিভিন্ন ভাষায় আমার সঙ্গে বিভিন্ন ধরনের খারাপ ব্যবহার করত, মারধরও করত, মানে আমাকে মানতে পারত।
আপনার সম্পর্কে সবকিছু জানতো, মানে অতীত বিষয়ে সমস্ত কিছু জানতো?
হ্যাঁ সবকিছু জানতো না, কিন্তু জানতো যে আমার বাবা মা নাই, আমি একটা এতিম, এতটুকুই জাস্ট। তারা মানে মানতেই পারে না, আমি ছেলে নিয়ে আসছি আমার ছেলে হয় না, সেজন্য উনিও আরেক জায়গা থেকে ওকে নিয়ে আসছে, আবার আমিও এরকম। আর ওনার ইচ্ছা ছিল ওনার ফ্যামিলিতেই মানে ওনার যে পেট থেকে মেয়ে হয়েছে ওকে নিয়ে এসে কিন্তু ওনার বুকের দুধ খাওয়ানো হয়নি। কেন? যে ওদের জমি জমা খুব কম, বাহিরে কোথাও বিয়ে দিলে জায়গা জমি ভাগ হবে মেয়েদের, অথবা ছেলেটাকে বড় করে ওনার ছোট মেয়ের সাথে বিয়ে দেওয়া।
ওকে,
তো সেটা হয়নি, যেহেতু আমাকে বিয়ে করে ফেলছে। আমাকে নেওয়ার পর ওরা সবাই মিলে বসে মিটিং করে আমাকে আলাদা ঘরে রেখে, যে এই ঘটনা ছিল, তুমি যদি পারো ওকে ছেড়ে দাও, ওকে বিদায় দিয়ে তুমি আমার ছোট বোনকে বিয়ে করো। ও তো বলে যে না, এটা কখনোই সম্ভব না, একসাথে বড় হয়েছি, আমি ওকে বোন বলে জানি, এটা কখনোই সম্ভব না। তো তখন আমার ওই হাজবেন্ড আমাকে নিয়ে আলাদা বাসায় চলে যায়। আলাদা বাসায় যাওয়ার পরেও সেখানে আমি অতটা ভালো থাকি না, কারণ সে যে আমার স্বামী আমি তাকে মানতে পারতেছি না, এখন তাকে আমার পছন্দ হয় না। আর দ্বিতীয়ত মানে একজন হাজবেন্ড যে ওয়াইফের প্রতি একটা কেয়ারফুল থাকবে যে কেউ ডিস্টার্ব করবে না, মানে তার যে একটা দায়িত্ব থাকবে সে দায়িত্বটা সে মানে পালন করতে পারতেছিল না।
ওকে,
মানে আমার স্বামী হিসাবে আমি তাকে পারফেক্ট একজন পুরুষ ভাবি না, আর তার কথাবার্তার ব্যবহার খুব খারাপ ছিল, কারণ আমি ছোটবেলা থেকে তো ওই ব্যবহারটাতেই অভ্যস্ত, আর সেই একই ব্যবহার যদি আমি সেখানেও পাই আমার ভালো লাগে না। এরকম দীর্ঘদিন যেতে যেতে আমিও প্রেগনেন্ট হই, একটা ছেলে হয়। ওকে আমি আমার ওই স্বামীকে ডিভোর্স দিয়ে দিছি, কারণ ওনার এসব ভালো না লাগার কারণে। আর আমি ওনার সাথেও একটা চাকরি করতাম, সেটা উনি করতত বিধায় আমার সেখানে চাকরি করাটা সম্ভব ছিল, জেনারেটর কোম্পানিতে। ওটা আমাকে কোর্স করে তারপর দিছে, কারণ আমার ওই ওইখানে চাকরি করার মতো কোনো যোগ্যতাই নেই।
জি,
কারণ আমি তো লেখাপড়াই জানি না। বিভিন্ন ধরনের কষ্ট থেকে আমি তার কাছ থেকেও বিরত নেই, আমি নিজেই তাকে ডিভোর্স দিই।
সংসার করলেন কয় বছর?
এখানে সংসার হলো আমার 5 বছর।
আপনার তখন বাচ্চাটার বয়স কত?
আমার বাচ্চার বয়স তখন
তিন থেকে সাড়ে তিন বছর
হবে।
আপনি তখন কি করছেন? গার্মেন্টসে কাজ করছেন?
না, আমি তখন গার্মেন্টসে চাকরি করি না।
কিছুই করেন না আপনি?
না না না,
কিছু না করা অবস্থায় আপনি আপনার হাজবেন্ডকে ছেড়ে দিলেন, আপনি খাওয়াবেন কি আপনার বাচ্চাকে?
আমি আসলে আমার বাচ্চাকে আমার সাথে রাখিনি, কিছু একটা করতে হবে।
তো আপনি মানে একেবারে খালি হাতে ওনাকে ছেড়ে দিলেন, নাকি কোনো উপায় অবলম্বন বেছে নিয়ে তারপরে ছাড়লেন?
আমি খালি হাতেই তাকে ছাড়ি, কারণ সে আমার সঙ্গে যে ব্যবহারগুলো করতো, যা করতো, আমার পক্ষে সম্ভব ছিল না তার সাথে সংসার করা। বাচ্চা তার কাছেই রেখে আসি, আমার মায়ের কথা আমার কথা চিন্তা করে আমি বাচ্চাটাকে রেখে আসি, যে সেখানে আমার বাচ্চার একটা ভবিষ্যৎ হোক। এদিকে আমার থাকা খাওয়ার কোনো জায়গা থাকে না। আমার একটা মেয়ের সাথে পরিচয়, পার্লারের মেয়ে, আমি সে পার্লারে একটা কাজ নিই, মানে নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু জানতাম, সে আমাকে সেখানে একটা কাজ দেয়, কিন্তু বেতন দেয় না, খাওয়া দাওয়া দিত। এখানে থাকতে থাকতেই আমার আরেকটা মেয়ের সাথে সম্পর্ক হয়। তো সেই মেয়ে বলল যে তোমার যেহেতু বেতন নাই, তুমি আমার কাছে আসলে হয়তো তোমাকে আমি একটা কাজ দিতে পারি। যার সঙ্গে ছিলাম তাকে কিছু না জানে আমি এখান থেকে চলে যাই সেই মেয়েটার কাছে। তো মেয়েটা যে আসলে একজন দেহ ব্যবসায়ী ছিল সেটা আমি জানতাম না। ওর বাসায় আমি থাকি, ও আমাকে বলতেছে তোমাকে কাজ দিব, কিন্তু যার মাধ্যমে কাজটা হবে তার বাসায় যেতে হবে। বলল যে আমার একজন ফ্রেন্ড। তো আমি জানি যে ওই মেয়েটাও মূর্খ আমার মতো। তো আমি বলি একজন মূর্খ মেয়ের ফ্রেন্ড হয় কোথেকে? আমার ধারণা শিক্ষিত লোকেরই ফ্রেন্ড থাকবে, কারণ তারা স্কুল কলেজে পড়ছে, তাদেরই বন্ধু বান্ধব থাকবে। আমার মতো লোকেদের বন্ধু বান্ধব মানায়ও না, আমি এটাই বলি। তো তখন বলতেছে যে না, থাকে থাকে, থাকবে না কেন, চলো তোমাকে নিয়ে যাই, তখনই বুঝতে পারবা। আমাকে নিয়ে গেল, ওই লোকের সঙ্গে পরিচয় করালো। তো লোকটা আমাকে বলল যে তুমি কি জানো তোমাকে এখানে কেন আনা হয়েছে? তো বললাম হ্যাঁ, আমাকে একটা চাকরি দিবে, বলছে যে যে চাকরি দিবে তার সঙ্গে আমার যোগাযোগ করাইতে আনছে। তো আমার ধারণা সম্ভবত সেই লোকটা আপনি। তো সে বলল যে হ্যাঁ, চাকরি তো একটা দিব, কিন্তু তুমি কি সেটা করতে পারবা কিনা। তো আমাকে সে খুলেই বলল, কারণ ওই মেয়েটা যেহেতু ওই কাজেরই ছিল, আমাকে সেই কাজের জন্যই প্রপোজ করল। তো তার সঙ্গে আমার খুব তর্কাতর্কি হচ্ছিল, আমি বলছি যে না, আমি এটা করব না, আমি মূর্খ, ঠিক আছে, আমাকে যদি একটা ভালো কাজ দিতে পারেন, হোক সেটা আপনার অফিসে অফিস ঝাড়ু দেওয়া, আমি তাও করব। তো বলতেছে না, তোমাকে ভালো একটা পোস্টে দিব, তুমি যতই মূর্খ হও না কেন, তোমাকে এমন একটা কাজ দিব যে তুমি করতে পারবা এবং ভালো একটা অ্যামাউন্টে তুমি বেতন পাবা। তো ওনার একটা ফ্রেন্ড ছিল, সে এসে বলতেছে যে আসলে এটা ঠিক হবে না, এটা যেহেতু চায় না, কারো মনের উপরে জোর করা ঠিক না। সেই লোকটা ওনাকে খুব বুঝালো, বুঝটুজ দিয়ে আমাকে বলল যে তোমার ফোন নাম্বারটা দাও, তোমার সাথে আমি যোগাযোগ করব। সে লোকটার নাম হাবিব। তো আমি ফোন নাম্বার দিই, সে আমার সাথে যোগাযোগ করে। তো আমার থাকা খাওয়া এমন একটা সমস্যা ছিল যে সেই মুহূর্তে আমার মনে হয় আরেকটা বিয়ে খুব প্রয়োজন ছিল। সে আমাকে ডাইরেক্টই বলে যে আমি তোমাকে বিয়ে করব, তুমি বিয়ে করবা? তো বললাম হ্যাঁ করব। সে কিন্তু ডিটেলস আমার সবকিছু শোনে, আমার মুখে শোনার পরেই সে আমাকে সেটা বলে যে আমি তোমাকে তাহলে তোমাকে বিয়ে করব।
ওকে,
তো আমরা বিয়ে করি।
সেকেন্ড টাইম বিয়ে আপনার?
হ্যাঁ, এটা সেকেন্ড বিয়ে হয়।
লোকটার নাম কি ছিল?
হাবিব।
আচ্ছা, উনি সবকিছু জেনে জেনে আপনাকে বিয়ে করেছেন?
হ্যাঁ।
যখন আপনাকে বিয়ে করলেন ওই সময় ওনার পেশা কি?
সেই মুহূর্তে ওনার পেশা ছিল দেহ ব্যবসা।
দেহ ব্যবসা মানে উনি মানে এক ধরনের ব্রোকার ছিলেন, উনি এগুলো মেইনটেইন করতেন?
হ্যাঁ হ্যাঁ।
ওকে, এটা আপনি জেনে শুনে ওনাকে বিয়ে করেছিলেন?
হ্যাঁ, এটা আমি শুরুতে জানতাম না, পরে জানছি।
ওকে,
তাও 5 মাস পরে।
বিয়ের সময় আপনি কি জানতেন, ও কি করে?
বিয়ের সময় আমি জানতাম সে রিয়েল এস্টেটের ব্যবসা করে।
রিয়েল এস্টেট? আচ্ছা।
হ্যাঁ, এবং তার যত বন্ধু বান্ধব ছিল সেখানে সে ভালো পরিচিত। তো সবাই বলতো হাবিব ভাই তো খুব ভালো একটা লোক। সে আমাকে এটাও বলে যে আমার কিন্তু 2 বাচ্চা আছে।
তো আপনি আপনার বাচ্চার কথা বলেছিলেন?
আমার বাচ্চার কথা সে জানে এবং তার বাচ্চার কথা আমি শুনি। সে বলে যে আমার 2 বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে। ছেলের বয়স 11 বছর, মেয়ের বয়স এখন প্রায় 9 বছর। তার বউ যে আছে সেটা বলেনি, বলছে আমার বউ চলে গেছে। বিয়ে করি এবং আমাকে নিয়ে এসে বাসা নেয় মোহাম্মদপুর 16 তলার টাওয়ারের গলি, এর বাসায় ভাড়া নেয়। আমরা হাজবেন্ড ওয়াইফ সে বাসায় উঠলাম, কিন্তু সেই মুহূর্তে তখনও আমাকে সে বিয়ে করেনি, কিন্তু লোকজন জানতো যে আমরা বিয়ে করছি। তাকে আমি বলি, তো বলে না তুমি ভয় পেও না, আমি তোমার সাথে এমন কিছু করব না। সেখানে সেই বাসায় আমরা এক বছর থাকি।
ওকে,
তারপরে যে কোনো ভাবে বাড়িওয়ালা জানে যে এরকম একটা কাজ ওখানে চলে,
মানে আপনাদের ওখানে সব চলতো।
হ্যাঁ,
আপনাদের ওকে, এটাই আপনাদের আয় রোজগারের ব্যাপার ছিল।
হ্যাঁ হ্যাঁ, এটাই একমাত্র, এটাই তখন রোজগারের পথ ছিল, কিন্তু আমি শুধু এটা পরিচালনা করতাম।
মানে আপনি, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ
হ্যাঁ,
এই পুরো জিনিসটা আপনি মেইনটেইন করতেন।
হ্যাঁ, পুরোটাই মেইনটেইন করতাম, মানে ব্যালেন্স হাতে নেওয়া, হিসাবটা রাখা, বা ওই হাবিবের কাছে হিসাবটা দেওয়া, একটু সবকিছুই আমি করতাম, কিন্তু আমি নিজে কোনো কিছুতে ই ছিলাম না। তো যাক, এই খবরটা যখন ওই বাড়িওয়ালার কানে চলে যায়, বাড়িওয়ালা তখন অবজেকশন দেয় যে আমার বাসাটা তোমাদের ছাড়তে হবে। এটা হাবিব জানতে পারে, হাবিব এসে আমাকে বললো আমাদের তো বাসাটা ছাড়তে হবে, একটা বাসা দেখতে হবে। তো যাক, সেই বাসা খুঁজত। তখন ওখান থেকে আমরা আসলাম বাস স্ট্যান্ডের সাথেই, ছয়তলায়। সেখানে আমরা উঠি এবং সেই বাড়িতে এসে আমার মনে একটা ভয় থাকে যে সে মনে হয় আমাকে বিয়ে করবে না। যেভাবে হোক আমি বাড়িওয়ালার সাথে একটা যোগাযোগ করি, বাড়িওয়ালার সাথে আমি একটা পরামর্শ করি যে আঙ্কেল আসলে তো এই এই ঘটনা, আর তো বাসা নিচ্ছে তো এইরকম। কিন্তু বাড়িওয়ালা জানতো না যে ওখানে এমন কিছু চলবে, কিন্তু বাড়িওয়ালার ম্যানেজার জানতো। তো আমি যখন বাড়িওয়ালাকে বললাম, তো বাড়িওয়ালা বুদ্ধি করে সে বলল যে তোমাদের দুজনার কাবিনটা আর ভোটার আইডিটা দিও। তখন সে ঘাবড়ায় গেল, সে আবার আমাকে প্রশ্ন করল যে আমি এখন কি করতে পারি। তো আমি বললাম কি করতে পারো সেটা তো আমি বলতে পারতেছি না, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। তো সে আমাকে কি করলো, সন্ধ্যার দিকে এসে বলল যে আসো আমার সাথে আসো। তো আমাকে সাথে নিয়ে সে কাজী অফিসে নিয়ে যায়, সে আমাকে বিয়ে করে। হ্যাঁ, এক বছর থাকার পরে সে আমাকে বিয়ে করে।
তো এক বছর আপনি এই লোকটার সঙ্গে এভাবে কেন থাকলেন বিয়ে না করে?
আমার কোনো উপায় ছিল না, কারণ আমি কোনো কাজ পাচ্ছিলাম না, আমি কারো কোনো হেল্প পাচ্ছিলাম না, আর যেখানে আমি কারো সাহায্য চাইতেছি, সাহায্য চাইতে গেলে দেখা যাচ্ছে আমাকে সেই।
বুঝতে পেরেছি। আমি একটা বিষয় এখানে একটু বলি প্রিয় শ্রোতা, বিষয়টা নিয়ে ওনার প্রতি আপনাদের মনক্ষুণ্ণ হতে পারে, ওনার প্রতি এক ধরনের অবজেকশন আপনাদের আসতে পারে, সেটা অস্বাভাবিক কিছু না। কিন্তু মনে রাখবেন, একটা মেয়েকে সামাজিকভাবে আমাদের সোসাইটিতে চলতে হলে বিভিন্ন রকমের বাধার মুখাপেক্ষি হতে হয়। আপনারা যেভাবেই ওনাকে দেখেন না কেন, উনি একটু সুখের জন্য কখনো কখনো অনিশ্চিতের দিকে পা বাড়িয়েছে, এবং সেই অনিশ্চিতের দিকে পা বাড়ানোর বিষয়টা ছিল এরকম, যদি সুখ মেলে। কিন্তু আমরা আমাদের সামাজিক এবং পারিবারিক অবস্থা ভুলে গেলে চলবে না, যে ওনার যে বয়স এবং সেই অবস্থায় উনি যেখানে যাচ্ছেন সেখানে মান সম্ভ্রম এবং অনৈতিকতা থেকে দূরে থেকে নিজেকে সেফ করে দুপয়সা রোজগার করা, সেটা কিন্তু অনেকখানি কঠিন, এবং ওনার এডুকেশন জায়গাটাও কিন্তু খুব শক্তিশালী না। সুতরাং সবকিছু মিলিয়ে দিস ইজ আওয়ার সোশ্যাল রিয়েলিটি, আমরা কিন্তু চাইলে এটাকে অস্বীকার করতে পারি না। ওকে, বলুন।
বিয়ে করলো,
এটা কি হাবিব মানে স্বেচ্ছাই করলো আপনাকে বিয়ে? হ্যাঁ, বাধ্য হলো,
উনি স্বেচ্ছাই করলো।
আচ্ছা,
আমি কখনো ওনাকে বাধ্য করিনি। আর শুরুতেই উনি আমাকে বলছে যে বিয়ে করা সম্ভব না। তো আমি বলছি ঠিক আছে, বিয়ে না করলেও যেহেতু ওখানে একটা ব্যবসা আছে, আমিও দুটা টাকা পাচ্ছি, সেও পাচ্ছে, আর আমি ওখানে সব তো আমি মেনটেন করতেছি। কিন্তু সেখানে থাকা সত্ত্বে আমার কয়েকবার জেলে যাইতে হয়, কয়েকবারই জেল খাটি। লাস্ট যে মামলাটা আমি খাই সেটা হচ্ছে,
আপনি জেল খাটেন কি জন্য? আমি জেল খাটার বিষয়টা একটু আগে জানতে চাই।
জেল খাটার বিষয়টা হচ্ছে সেখানে এই ব্যবসাটা চলতো,
মানে আপনাকে বিয়ে করার পরেও আপনার হাজবেন্ড এই ব্যবসাটাই করত?
হ্যাঁ হ্যাঁ, ব্যবসাটা করত, বিয়েটা তো এই ব্যবসাটা চালানোর জন্যই।
আচ্ছা,
সবাই তো একটা ডকুমেন্টস চাচ্ছে যে আসলে আমরা কি।
ওকে,
আর হাজবেন্ড ওয়াইফ থাকলে সেটাতে সহজেই করা যাচ্ছে।
ওকে,
তো সেজন্যই বিয়ে করে। আর এটার কারণে মাঝে মাঝে ওখানে পুলিশ আসতো, মানে রেড পড়তো। আর ওটা এমন একটা যে আমি আগে কখনো জানতাম না যে এইসবের জন্য কোনো হোটেল আছে। তখন আমি জানতে পারি এই তোমরা এখানে হোটেল চালাও, হ্যান ত্যান, এটা তো হোটেল না, এটা তো বাসা। তো আমাকে ওই হাবিব যা শিখা দিত আমি তাই বলতাম। আমার নিজস্ব কোনো ভাষা ওখানে ছিল না, কয়েকবারই নিয়ে যেত। আসলে জেলখানায় যাওয়া, পুলিশ ধরা, অ্যারেস্ট করা, মানে এটা যে একটা কি জিনিস, মানে কত নোংরা, আমি এটা কখনো ভাবিনি।
প্রথম যখন গেলেন, আপনার প্রথম এক্সপেরিয়েন্সটা একটু শুনি।
প্রথম যে আমি ভাবতেছি যে আসলে এটা মনে হয় একটা সাহস, আমাকে পুলিশ ধরছে, আমি সেখানে যাচ্ছি, আমি একটা অভিজ্ঞতা নিয়ে ফিরব। তো যখন সেখানে যাই, দেখি সে আমাকে জামিন করে নিয়ে আসে, কিন্তু জেলখানার ভিতরে খুব কষ্ট। সে কিন্তু আমাকে সবসময় দেখাশোনা করতো না, টাকা পয়সা দিত না, সেখানে খাওয়া দাওয়ার খুব কষ্ট হতো। তখন ভাবতাম যে এই কি আমার জীবন, এ কি হচ্ছে। কিন্তু প্রথম প্রথম জেলে যাওয়াতে সে আমাকে খুব দ্রুত ওখান থেকে জামিন করায়, কারণ মামলাগুলো খুব ছোট ছোট মামলা দেয়। যে আমাকে মানে ওই বাসা থেকে আমাকে আরেকটা মামলা দেওয়া হয়, সেটা হচ্ছে মোহাম্মদপুর থানা থেকে, এসআই ওনার নাম। তো ওই সাহেব আমাকে ওখান থেকে নিয়ে থানায় নেয়, এবং তখন আমি প্রেগনেন্ট থাকি। তখন আমি দুই মাসের প্রেগনেন্ট। আমাকে থানায় নিয়ে প্রশ্ন করে যে তুই তো খুব সাহসী মেয়ে, আমার সাথে খুব সাহস দেখেছিস, তো তোর মামলাটা যে কেন হচ্ছে তুই কি জানিস? তো মামলাটা হচ্ছিল যে তার মানে আমাকে যখন অ্যারেস্ট করে তার কিছুদিন আগে বাসায় একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে লোকটা আনসারে চাকরি করত, সে আমার বাসায় আসে, কিন্তু তার ডিউটি ছিল অন্য জায়গায়। সে আমার বাসায় আসে এবং সেদিন আমার বাসায় এমন কোনো কিছু ছিল না যে মানে আমাকে অ্যারেস্ট করবে বা আমাকে কোনো দোষারোপ করবে। তো ওই আনসার যে গেছে আসলে উনি ওটা দেখার জন্য গেছিল যে ওখানে কে কে আছে বা কি অবস্থায় চলতেছে সেটা। উনি ওনার কাজের উদ্দেশ্যে গেছিল। তো দুটো ছোট ছোট মেয়ে ছিল আমার বাসায়। তো ওই লোক বারবার বলতেছে যে তোমার বাসায় কজন আছে, আমি বলতেছিলাম দুজন আছে, আমি ছাড়া দুজন। আর উনি বারবার বলতেছে ও তোরা তিনজন, তো আমি বলতেছি আপনি ভুল করতেছেন, দুজন। এই একই কথা বারবার সে রিপ্লাই করতেছিল। তো এক পর্যায়ে আমি রাগ করে বলি কেন আপনি এমন ভাবেন, কোন খারাপ জায়গায় কি ভালো মানুষ থাকতে পারে না? না আমি ভালো না, আমি ভালো না ঠিক আছে, কিন্তু আমি এমন নই, এটা ভাবেন না। তখন সে আমাকে বলতেছে বড় বড় লেকচার দিতে হবে না, আমি এখানে কাজের জন্য আসছি, অর্থাৎ আমি কাজ চাই। তো ঠিক আছে আপনি যান। তো সে তখন আমার সাথে এক পর্যায়ে হাতাহাতি ধস্তাধস্তি হয়। তো ওই মেয়ে দুটো যেহেতু ছোট ছিল, তো আমি বলছি যে তোরা তোদের হাবিবকে ফোন দে। তো যখন হাবিবকে ফোন দেয় হাবিব বলতেছে যে কে আসছে, তো ওরা বলতেছে ভাই আমরা বলতে পারতেছি না, তো আপনি আসলে ভালো হইতো, ভাবির সাথে এমন করতেছে, ভাবি তো খুব কান্নাকাটি করতেছে। আর সেদিন আবার আমার হাতে ব্যথা ছিল, আমি ঠিক মতো ধরতেও পারতেছিলাম না, আমার চুলগুলো ধরে ফেলছে উনি। তো হাবিব বলছে তোরা কেচি কেটে তালা দে, আমি আসতেছি। ওরা কেচি কেটে তালা দিয়ে দেয়। হাবিব বাসায় আসে, সরকার তালা খুলে, ও নিজে আবার ভেতর থেকে তালা মারে। মারার পর ওনার সঙ্গে কথা বলে যে তুমি কে, কেন এমন করতেছো? তখন উনি বলে আমি থানার লোক হেন তেন, কিন্তু আসলে ওনার পোস্ট কি, উনি কি আছে না, ওনার পদবিটা কি উনি বলবে না, সেটা উনি কিছুই বলেনি। যেহেতু ডিফেন্স লোক, হাবিব খুব সম্মান করে কথা বলতেছিল। তো যখন বলছে যে এরকম, তা বলতেছে যে কেন আপনি ওনার সঙ্গে জোর করতেছিলেন? তো উনি বারবার বলতেছে যে আপনি কে। তো ও নাম বলতেছিল না, কিন্তু পিচি দুটো যখন হাবিব ভাই বলে ডাক দিচ্ছে তখন ওনার নামটা মনে ছিল। আর আমার সাথে এত হাতাহাতি ধস্তাধস্তি হয়েছে যে এক পর্যায়ে আমি ওনার কাছ থেকে ছুটে টয়লেটে গিয়ে লুকাই। তো টয়লেটের দরজাটা খুব হালকা ছিল, উনি একটা লাথি দেয় ওটা ভেঙে যায়। তো বাথরুমের যে ব্রাশ ছিল সে ব্রাশটা তুলে আমি ওনাকে মারি, মারার চেষ্টা করি। সেটাও একটা নর্মাল ব্রাশ ছিল, ওটা মানে মাথাটা ভেঙে যায়, ওখানে একটা গুণা থাকে, সেই গুণাটা ওনার কপালে লেগে ওনার কপালটা কেটে যায়। আর উনি ওই অবস্থায় আমার বাসা থেকে বের হয়ে গিয়ে থানায় গিয়ে অফিসারের কাছে বলে। বেশ, এই সেই মামলাটাই আমাকে এই দিচ্ছে। দেখ, এরপরে আমি মামলা খাই, আমাকে হেরোইন মামলা দেওয়া হয়, ইয়াবা মামলা দেওয়া হয়। এই মামলাগুলো চলতেছে। আর দ্বিতীয়ত আমার স্বামী যে আমাকে বিয়ে করছে, বর্তমান ধাপ যেটা চলতেছে, আমি কিছুদিন আগে জানতে পারি যে সে আমাকে ভুয়া বিয়ে করে। এটাই আমার কষ্ট যে সে এতদিন পর কেন আমাকে বলল যে এটা ভুয়া বিয়ে, আমার কাবিনটা মিথ্যা। আমি তার ফ্যামিলির সবার সঙ্গে যোগাযোগ করছি, সবার সাথে কথা বলি, এখন তাদের সঙ্গে আমার যোগাযোগ নাই। জেল থেকে আমি কিছুদিন আগে বের হয়েছি, যেটা এখন চলতেছে 3.5 মাস।
জেলে ছিলেন আপনি?
হ্যাঁ।
কতদিন যাবৎ জেলে ছিলেন?
আমি 1 বছর জেলে ছিলাম, এর মধ্যে আমার সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ কোনো কিছুই হয়নি। তবে সেই আমাকে বের করছে টাকা পয়সা দিয়ে, আর এখন সে আমাকে বলতেছে আমাকে তার পক্ষে রাখা সম্ভব না। যখন আমি খুব জোর করতেছি যে কেন সম্ভব না, সে বলতেছে যে আমার যেহেতু দুটো বাচ্চা আছে, বউ আছে, তোমাকে আমার রাখা সম্ভব না, আর আমি তোমাকে বিয়ে করিনি, শুধু ব্যবসার জন্য তোমাকে আমি ব্যবহার করছি।
ওকে প্রিয় শ্রোতা, আরো একবার বিরতি নেব, মাত্র 5 মিনিটের বিরতি, এবং এই গল্পের শেষ ভাগে আমি ফিরব। প্রথম কথা হচ্ছে, তার জীবনে এত এত কষ্ট, এত এত লাঞ্ছনা, বঞ্চনা, গঞ্জনা, যাই বলি না কেন, এতগুলো মানুষ দিয়েছে, কিন্তু জন্মদাত্রী মা সেই তো প্রথমে দিল, তাই না? তাকে নিয়ে আসলো সেভ করার জন্য, তাকে কেন শূন্যে ঠেলে দিল? এটা হচ্ছে আমার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমি খুঁজব, এবং একই সাথে এই মানুষটা জীবনের এই পর্যায়ে এসে সেই মাকে কেন খুঁজে বেড়াচ্ছে। আমরা 5 মিনিটের বিরতি নিচ্ছি, 5 মিনিট পরে আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
প্রিয় শ্রোতা, একেবারে শেষ ভাগে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আর জি কিবরিয়া আছি আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2। কথাটা বাড়ি আবারও ফিরছি মোহনার কাছে। মোহনা, যেখানে আমরা ছিলাম, তারপর
আমাকে ভুয়ো বিয়ে করে, এটা কিছুদিন আগে বলে, মাসখানেক হয়নি, আর বর্তমান সে জেল থেকে আনার পর আমাকে যেখানে ভাড়া রাখছে সেখানে থেকে ও এক পর্যায়ে চলেই গেছে, দেখা করতেছে না। আজকে প্রায় দুই মাস ধরে আমার সঙ্গে দেখা সাক্ষাৎ নাই, ফোন দিলে ফোন ধরে না, আর আমাকে তো রাখা সম্ভবই না এটা বলছে। তো আমার কথা যে এতদিন পরে কেন জানালো যে আমাকে বিয়ে করেনি, কেন আমাকে এভাবে রাখলো, আর আমি কি দাবি করব বর্তমান যেখানে আমি আছি, আমার বাসা ভাড়া আমার খাওয়া দাওয়া সবকিছুই বন্ধ, আমি এর মধ্যে গার্মেন্টস এর চাকরি খুঁজছি, সে বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই, কোনো কাজ পাইনি, হেল্পার হিসেবেও আমি ঢুকতে পারি না, কারণ আমি গণতে জানি হিসাব করতে জানি, কিন্তু আমাকে হুট করে কেউ কোনো কাছে জিজ্ঞেস করলে হঠাৎ করে উত্তর দিতে পারি না।
আপনি আমাকে বলেন আপনার ছেলেটা কোথায়?
ওর আমার আগের হাজবেন্ডের কাছে, ওর বাবার কাছে।
বাবার কাছে দেখা হয় ওনার সঙ্গে?
ওর সাথে আমার দেখা হয় না, ফোনে কথা হয়।
ছেলেটার বয়স কত এখন?
8 বছর।
কোথায় থাকেন আপনি এখন?
আমি এখন নারায়ণগঞ্জ চিটাগাং রোডে থাকি।
তো আপনি তো প্রথম দিকে যে আমাকে যে ঘটনাগুলো বলছিলেন, জেলে ছিলেন কতদিন?
1 বছর।
1 বছর জেলে ছিলেন। তো জেলে থাকার পরে হাবিব কোথায় এখন?
আমি যেদিন জেল থেকে বের হই সেদিন আমাকে নিয়ে আসে, আর সেখান থেকে নিয়ে আসার পরেই এখানে বাসায় রাখে, বাসা ভাড়া নেয়, এবং ওর মা দুই একবার এসে আমাকে বাজার টাজার দিয়ে গেছে। আর ওর মা এখনো বাজার দেয় এই জন্য যে আমি যদি কোনো সমস্যা করি, মামলা করি, এই জন্য। আর হাবিব আমার কোনো খোঁজ নিচ্ছে না, বর্তমান সে আমার সাথে নাই, কাজ খুঁজতেছি কিন্তু কোনো কাজ পাচ্ছি না, আর এই জন্যই মনে হচ্ছে যে মা বাবাকে তো খুঁজে পাওয়া সম্ভব না, এত বড় হয়ে গেছি। তো এই গল্পটা আমি প্রায় শুনতাম, তখন মনে হতো যে আমি যদি এখানে যেতে পারতাম, বলতে পারলে হয়তোবা কোনো না কোনো ভাবে হয়তো একটা উপায় হইতে পারে।
আপনি আপনার মাকে কেন খুঁজে পেতে চান? যেটা বলে আমি বিরতি নিয়েছিলাম, আপনার মাই তো আপনাকে এরকম অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে, তাই না?
হ্যাঁ।
তারপর মাকে কেন খুঁজে পেতে চান?
যেমন হোক সে তো আমার মা, আজকে মা থাকলে মায়ের কাছে সবকিছু শেয়ার করতে পারতাম, যেভাবেই হোক মা হয়তো আগলায় রাখত, আজকে আমি দুটো প্রশ্ন করতে পারতাম।
আপনি কখনো চেষ্টা করেছেন আপনার মায়ের কাছে যাওয়ার জন্য, আপনি রেডিওতে না এসে আপনার সেই এলাকাতে যাওয়া, যে এলাকাটা আপনি চিনতেন, সে এলাকায় গিয়ে খুঁজে বের করার চেষ্টা করা?
না, সেই এলাকাটা আমি সেভাবে চিনি না, তাই আমি কখনো ওই চেষ্টাটা করতে পারিনি, কারণ নিজের সুখ বা নিজের যে একটু চলার স্বাচ্ছন্দ্য সেটাই আমি কখনো আনতে পারিনি। তো আমি সেটা করব কিভাবে? বর্তমান আমি বেকার, আমার থাকার জায়গা নাই, আমি একটা কাজ করে থাকতে চাই, এইভাবে আমি চাই না থাকতে।
গল্পটা আসলে একটা আনফিনিশড একটা স্টোরি, আমরা একটা মানুষের জীবনকেই বরং দেখার চেষ্টা করি। উনি আসলে মায়ের খোঁজ করতে এসছেন, কাজের খোঁজ করতে এসছেন, এবং আমরা জানি না মাকেও আমরা পাবো কিনা, কাজও আমরা পাবো কিনা।
আমি বেশ কয়েকবার আমার মনে হয়েছে আমি মনে হয় আত্মহত্যা করাটাই উত্তম হবে, কিন্তু যে আমাকে এখানে নিয়ে আসছে সে বলছে বলো দেখো তোমার বাবা মাকে পাইতে পারো।
আপনি আপনার যে পূর্বের যে স্বামী ছিল মনির,
জি,
ওখানেও তো আপনার একটা সন্তান ছিল?
ওখানেই আমার একটা সন্তান।
ওইটাই আপনার সন্তান? আচ্ছা, আপনাকে যারা লালন পালন করেছে সেই পালিত বাবা মা, তারা আপনার কোনো খোঁজ খবর নেয় না?
না, তাদের সাথে আমার কোনো খোঁজ খবর নাই, তাদের সাথে আমার কোনো যোগাযোগই নাই, কোনো মোবাইল নাম্বারও নেই।
কত বছর যাবত যোগাযোগ নাই? ওই যে চলে আসছেন,
চলে আসছি, আর কোনো যোগাযোগ নেই।
আপনারা কিছু বলার আছে আমাদের লিসনারদেরকে?
আমি এতটুকুই বলতে চাই, অনেক জায়গায় অনেক মানে এই যশোর কুষ্টিয়া অনেক জায়গায় আমার মতো এমন ঘটনা আছে, যদি কারো মনে হয় যে এমন কোন ঘটনা তারা জানে, বা কোনো মা বাবা যদি এটা শুনে থাকে, আমি চাইব যদি যদি তাদের সন্তান না থাকে তারা আমার সাথে যোগাযোগ করুক, আমার সাথে কথা বলুক, দেখুক আমি তাদের সন্তান কিনা বা তারা আমার বাবা মা কিনা।
আমরা প্রিয় শ্রোতা একটা মানুষকে এখানে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইনি, আমরা শুধু একটা মানুষের জীবন গল্প এখানে এভাবেই প্রচার করেছি বা করতে চাই যে তার যেই গল্পটা সেই গল্পটা যেন আমাদের হৃদয়কে ছোঁয়ে আমরা যেন মানবিক হতে পারি। কোন মানুষই ভুল ত্রুটির অর্থে না, কোন মানুষই জীবনে এমন কোন মানুষ না যে তার যেই জীবন পাঠ সেই জীবনের পাতায় পাতায় একেবারে সাদা স্বচ্ছ এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন মানুষ। কেউ না, আমি আপনি কেউ না, সবার জীবনে কিছু না কিছু ভুল থাকে, কিছু না কিছু অপরাধ থাকে, কিন্তু প্রত্যেকটা অপরাধের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়, একটা সুযোগ তৈরি হয়, এবং যে কারণে হয়তো মানুষ লোভ সামলাতে পারে না, যে কারণে হয়তোবা মানুষ তার জায়গাটি থেকে বাধ্য হয় কখনো কখনো। তো আজকে যেই মানুষটি, যেই মোহনা এখানে এসে তার নিজের জীবন গল্পটি বলে গেল, তাকে আমরা সেই বিচারের কাঠগড়াতে দাঁড় না করাই, শুধু এতটুকু চিন্তা করি যে ওর জায়গাটায় যদি আমি আপনি হতাম, তাহলে হয়তো আমরা ও যেভাবে সাস্টেইন করে আছে, ও যেভাবে বেঁচে আছে এত কিছু, এত প্রতিকূলতা ফেস করে, আমরা কি পারতাম? এই প্রশ্নটা আমরা করি। আমরা ওনার বাবা মা যদি কেউ বেঁচে থাকেন তাদেরকে বলবো যে যে গল্পটা আপনারা এখানে শুনেছেন বা শুনলেন বা শুনবেন ভবিষ্যতে কেউ, তারা যদি যোগাযোগ করতে চান আমাদের সঙ্গে, আমরা ওনার নম্বর কন্ট্যাক্ট আমরা রেখে দিয়েছি, আমরা চেষ্টা করব ওনার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবার। এবং আমরা জানি না আদৌ বাবা কিংবা মা কেউ বেঁচে আছেন কিনা, আমাদের ফেসবুকের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। প্লিজ লাইক দিয়ে দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি পেজটির মেম্বার হয়ে যাবেন। আজকের গল্প এখানেই শেষ হচ্ছে। সবাই অনেক ভালো থাকুন। নিজে ভালো থাকার জন্য প্রথম এবং পূর্ব শর্ত হচ্ছে আপনার চারপাশে যে মানুষগুলো আছে তাদেরকে ভালো রাখা। অ্যান্ড বিলিভ মি, দ্য বেস্ট গিফট ফ্রম আল্লাহ ইজ ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব। আপনি যদি, আপনার যত বেশি বন্ধু আছে, ভালো বন্ধু আছে, আপনি তত বেশি নিরাপদে আছেন, তত বেশি ভালো থাকবেন, তত বেশি প্রতিকূল অবস্থাকে ফেস করতে পারবেন। সুতরাং বন্ধুত্ব বাড়ানোর জন্য মানুষের বিপদে, মানুষের অসহায় মোমেন্টে তার প্রতি হাত বাড়িয়ে দেওয়াটা অনেক অনেক বেশি জরুরি। অনেক ভালো থাকুন সবাই, শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.